প্রথম স্কন্দত্ব ভগবান শ্রীকৃষ্ণের অতি অদ্ভুত অদ্ভুত লীলা কথা আমরা শ্রবণ করে এসেছি। গতদিন আমরা শ্রবণ করেছিলাম গোপীগণের যে কাত্যায়নী ব্রত, সেই কাত্যায়নী ব্রতের কথা আমরা শ্রবণ করেছিলাম। এবং ভগবান তিনি বলেছিলেন যে আগামী শারদীয় রাস পূর্ণিমাতে আমি তোমাদের সঙ্গে রাসক্রীড়া করব। তো আমাদের ক্রম অনুসারে আমরা এই রাসের প্রসঙ্গে এসে উপস্থিত হয়েছি। ভগবান তিনি গোপীদিগকে বংশী বাদন করে প্রত্যেকের নাম পৃথক পৃথক নিয়ে সকলকে আহ্বান করছে মুরলির ধ্বনি দ্বারা। ভগবান অপি তারাত্রে শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্ত মনুষ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। সেই শুভ রজনী দেখে অতি সুন্দর পরিবেশ বাতাবরণ দর্শন করে গোবিন্দ কি করলেন, বৃক্ষরন্ত মনুষ্চক্রে শারদোৎফুল্ল মল্লিকা শরৎকালের পূর্ণচন্দ্র আকাশে উদ্ভাসিত হয়েছে, আর সেই সাথে সাথে যোগমায়া উপস্রিতা, যোগমায়া দেবীর সাহায্যে প্রভু এই রাসক্রীড়া করবেন বলে বংশী বাদন করলেন। সমস্ত ব্রজগোপীরা তারা তো কৃষ্ণগত প্রাণ তাদের, তারা এই রজনীতে যে যে প্রকার সেবা করছিল সেই সমস্ত সেবাকে পরিত্যাগ করে বংশী ধ্বনি যেদিক থেকে আসছিল যমুনার তীরে সেদিকে সব একে একে যেতে লাগল। যে যেমন ভাবে ছিল, দেখুন কৃষ্ণ ভক্ত তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারে, তারা হয়তো কেউ দুগ্ধ উদ্বর্তন করছিল সেটাকে সেই অবস্থায় ছেড়ে চলে আসলো কৃষ্ণ সমীপে, কেউ হয়তো শৃঙ্গার করছিল হয়তো একটি চোখে কাজল দিয়েছে আরেকটি চোখে কাজল দিলেন না, কেন না শ্রী গোবিন্দ তাদেরকে ডেকেছেন, এক চোখে কাজল দিয়েই তারা চলল। আবার কোন গোপী এক অঙ্গের বস্ত্র অন্য অঙ্গে ধারণ করে তারা গোবিন্দ অভিমুখে ছুটে যেতে লাগল। এই প্রকার যারা অলংকার ধারণ করছিল তারা নিজেদের অলংকার অন্য অঙ্গে ধারণ করে তারা ছুটে ছুটে চলল। তাদের গৃহের পিতা মাতা ভাই বোন এমনকি যারা বিবাহিত ছিলেন তারাও তাদের আজ্ঞাকে উল্লঙ্ঘন করে কৃষ্ণ সমীপে গিয়ে উপনীত হলেন, কেউ কারো বাধাকে মানতে চাইলেন না, সকলেই গোবিন্দ চরণে গিয়ে উপস্থিত হয়েছে। কিছু কিছু গোপীরা তাদের স্বামীদের দ্বারা বাধা প্রাপ্ত হয়ে তাদেরকে জোরপূর্বক কারা মানে গৃহের মধ্যে রুদ্ধ করে রেখেছিল। সেই সমস্ত গোপীরা তারা দেখল আমরা তো আমাদের প্রাণনাথের সঙ্গে প্রাণবল্লভের সঙ্গে মিলিত হতে পারলাম না, তাই তারা কি করলেন, তৎক্ষণাৎ মাটিতে বসে গোবিন্দের সঙ্গে একনিষ্ঠভাবে মন সংযোগ করলেন। আর তারা কি করল, তারা গোবিন্দের সঙ্গে মনসংযোগ করে তারা এই শরীরটাকেই ত্যাগ করে দিল। তাহলে কেমন ভক্ত তারা, যে গোবিন্দ দর্শন থেকে দূরে থাকতে হবে, গোবিন্দের সঙ্গে আমরা মিলিত হতে পারব না। তাই তারা কি করল, নিজেদের প্রাণটা যোগ অবলম্বন করে ছেড়ে দিল। তাহলে এই গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি কি দৃশ্য, যা বলে বা আমাদের আচার্যগণ লিখেও শেষ করতে পারবেন। তাদের ভক্তি, তাদের প্রেম কৃষ্ণের উপরে কত মাত্রায় ছিল কেউ লিপিবদ্ধ করে সমাপ্ত করতে পারবেন। তাহলে এই গোপীগণের প্রেমটা কেমন, এটা যারা অনেক ঊর্ধ্বরেতার সাধু ভজনানন্দী তারাই কিঞ্চিত অনুভব করতে পারবেন, তাদের ভক্তির মাপকাঠিটা কত ঊর্ধ্বে হতে পারে, যা অবর্ণনযোগ্য, কোন প্রকারেই বর্ণন করে বোঝানো যায় না। স্বামীদের দ্বারা রুদ্ধ হয়ে গৃহের মধ্যে থেকে তারা গোবিন্দ চিন্তা করতে করতে প্রাণটাই ছেড়ে দিয়ে ভগবত লোকে গোলক ধামে পৌঁছে গেলেন। বল ভক্ত বৎসাল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। মাতা কুন্তী তিনিও দেখুন, যখন অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন, মাতা কুন্তী তিনি এসে জিজ্ঞাসা করছেন, আরে অর্জুন কি হয়েছে আমাকে একটু বলতো। বলছেন, মা আমাদের সেই শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তো ভগবান ছিলেন, আমরা তাকে আমাদের কত কাজেই না ব্যবহার করেছি, তিনি সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ, তিনি ভগবান, তিনি আর ইহলোকে নেই, তিনি ইহলীলা সম্বরণ করে স্বধামে গমন করেছেন। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে কুন্তী পিসিমা তিনি তৎক্ষণাৎ নিচে বসে পড়লেন, গোবিন্দ চিন্তা করতে করতে তিনি তৎক্ষণাৎ প্রাণ ছেড়ে দিলেন। তাহলে কত বড় ভক্ত এনারা, যা ভাষায় বর্ণনা করা যায় না, এগুলো ভজন করে করে অনুভব করতে হয়, তাদের ভক্তি কি দৃশ্য এ বর্ণনা করা যায় না। সমস্ত গোপীগণ তারা নিজেদের বেশভূষা যে যেমন ভাবে ছিলেন, ঠিক সেইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে গিয়ে উপনীত হলেন। সমস্ত গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণ সমীপে গমন করেছেন। তা আমাদের কৃষ্ণ তিনি তো একটু বেঁকা, ত্রিভঙ্গ, আবার কথাবার্তাতেও একটু বেঁকা, ডেকেছেন তাদের নাম ধরে ধরে আকর্ষণ করে করে, এখন তিনি বলছেন, ও হে গোপীগণ, তোমরা এই নিশীথে এই রাত্রিকালে আমার কাছে এসেছো, কি ব্যাপার? ও বুঝতে পেরেছি, এই এত স্বচ্ছ চন্দ্র আকাশে উদিত হয়েছে, এই পূর্ণিমার রজনীটাও দিনের মতো প্রতিভাত হচ্ছে, এত স্বচ্ছ চন্দ্র যে একেবারে সমস্ত দিক বিদিক পর্যন্ত আলোকিত করে রেখেছে। ও তোমরা বুঝি তাহলে এই চন্দ্র দেখতে বোধহয় এসেছ, খুব ভালো, দেখো দেখো কত সুন্দর এই স্বচ্ছ আকাশে চন্দ্র উদিত হয়েছে, দেখো। ও তোমরা বুঝি তাহলে এই চন্দ্রের কিরণে চতুর্দিকে আলোকিত করে রেখেছে এই যমুনা পুলিন দেখতে এসেছ, খুব ভালো, দেখো। দেখো না এই বনের শোভাটা কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, তোমরা এসেছো, দেখো, দেখার পরে তোমরা আবার আপন আপন গৃহের দিকে চলে যাও। দেখো হে গোপীগণ, তোমরা অবলা নারী আবার এই অধিক রাত্রে গৃহের বাইরে বেরিয়ে চলে এসেছো, এটা ঠিক নয়। তোমাদের এখন চন্দ্র দেখা হয়েছে, যমুনা পুলিন দেখা হয়েছে, এই বন দেখা হয়েছে, এখন তোমরা আপন আপন গৃহের দিকে চলে যাও। সমস্ত গোপীগণ তারা নিজেদের পদ দিয়ে, অঙ্গুলি দিয়ে, আঙুল দিয়ে ভূমি বিলোপন করছে, আর এই ঠোঁটটাকে কোনো কোনো গোপী চিবাচ্ছেন, অল্প অল্প ক্রোধ হয়েছে তাদের। দেখো এই নিশিকালে আমাদের ডেকে এনে এখন বলছে তোমরা ফিরে যাও, তাদের মুখে কোনো শব্দ নেই। গোবিন্দ বললেন, হে গোপীগণ, তোমাদের যদি আরো যদি এই বনের শোভা দেখতে হয়, চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা এখনই গৃহে ফিরে যাও, তোমাদের আত্মীয় পরিবার পরিবার গেরা তারা অপেক্ষা করছে। দেখো তোমরা নারী, সুতরাং অধিক রাত পর্যন্ত বাইরে থাকা উচিত নয়, তাই হে গোপীগণ যাও, তোমরা আপন আপন গৃহের দিকে প্রস্থান কর। গোপীগণ এতক্ষণ পর্যন্ত মুখে কোনো শব্দ ছিল না, তারা বলছেন তুমি আমাদের কথা দিয়েছিলে যে এই শারদীয় পূর্ণিমাতে আমাদের সঙ্গে রাস বিহার করবে, কিন্তু তুমি আমাদেরকে নাম ধরে ডেকে ডেকে এখানে এনে এখন ফিরে যেতে বলছো কেন? গোবিন্দ পরীক্ষা করলেন, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই সমস্ত ভক্তদের পরীক্ষা করে, অন্য দেবদেবীরা কিন্তু এত পরীক্ষা করেন না, তারা সন্তুষ্ট হলেই বর দিয়ে দেন, আবার বিপদেও পড়েন। ব্রহ্মাজি বর দিয়েছিলেন হিরণ্যকশিপুকে, বিপদে পড়লেন। ভগবান ভোলেনাথ তিনি বর দিয়েছিলেন বৃকাসুরকে, ভোলেনাথও বিপদে পড়লেন। জয় শ্রীরাধ, আপনার বসে পড়ুন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যদি কাউকে কিছু প্রদান করেন, তার পূর্বে একটু পরীক্ষণ নিরীক্ষণ করে নেন যে এই ব্যক্তি আমার ধাম প্রাপ্ত হওয়ার যোগ্য কিনা, এই ভক্ত আমাকে পাওয়ার মতো যোগ্যতা হয়েছে কিনা পরীক্ষা করে নেন। সমস্ত গোপীগণকে বলছেন যাও যাও, তোমাদের গৃহের কর্তারা, তোমাদের পিতা মাতা ভাই বোনেরা তোমাদের জন্য অপেক্ষা করছে, যাও যাও তোমরা ফিরে যাও। হে গোপীগণ, আমার নিকটে থাকলে সেই প্রকার ভক্তি তোমাদের থাকবে না। শ্রবণাত দর্শনাত ধ্যানান মৈভাব নুকীর্তনাত ন তথা সন্নিকর্ষেন প্রতিয়াত তত গৃহান। হে গোপীগণ, তোমরা গৃহে গিয়ে শ্রবণাত আমার কথা শ্রবণ করো, আমার কথা কীর্তন করো, আর আমার লীলাসমূহকে স্মরণ করো। শ্রবণাত দর্শনাত ধ্যানাত, ধ্যানাত মানে লীলা স্মরণ করো, মৈভাব নুকীর্তনাত আমার গুণগ্রাম কীর্তন করো, এতেই মহাশান্তি চরম শান্তি, ন তথা সন্নিকর্ষেন আমার নিকটে থাকলে তোমাদের এই প্রকার ভক্তি থাকবে না। গোপীগণ বললেন হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমরা তো আমাদের গৃহ পরিবার সকলকে ছেড়ে তোমার চরণমূলে আমরা এসেছি। আমরা তো ফিরে যাওয়ার জন্য আসেনি, আমরা তো সকলকে ছেড়ে চিরতরে তোমার চরণে এসে উপনীত হয়েছি। আমরা আর যেতে চাই না, আমরা যাবই না। আর আমরা আমাদের স্বামীদের দ্বারা, পিতামাতার দ্বারা পরিত্যক্ত হয়েছি, সুতরাং আমরা কেউ ফিরে যাব না। আমরা তোমার কাছেই চিরদিন এইভাবেই থেকে যাব। ভগবান শ্রী গোবিন্দ পরীক্ষা করেও তাদেরকে ফেরত পাঠাতে পারলেন না। ঠিক আছে হে গোপীগণ, তাহলে তোমাদের মনোইচ্ছা আমি পূর্ণ করি। ভগবান এই শতকোটি গোপী, আবার কোন জায়গাতে আমাদের আচার্য পাদগণ বলছেন অনন্ত কোটি গোপী, তাদের সঙ্গে প্রভু রাস করা আরম্ভ করলেন। রস বৈশ ইতিরাস, এই রস থেকেই রাস। তা সাধারণ বাংলা শব্দটা কি হচ্ছে না, যেখানে নৃত্য গীতের সঙ্গে নৃত্য গীত যেখানে হয় সেটাই রাস। তা প্রভু এই পূর্ণিমাতে, শারদীয় পূর্ণিমাতে গোপীদের সঙ্গে, গোপীদের পরীক্ষা করে তাদের সঙ্গে দিব্য নৃত্য গীত আরম্ভ করলেন। আকাশমার্গের সমস্ত গন্ধর্ব গান্ধর্বিকাগণ তারা হচ্ছেন নৃত্য এবং গীতে তারা হচ্ছেন পারঙ্গত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তারা তখন এই গোপীদের নৃত্য দেখে তাদের নিজেদের লজ্জা করছে। কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সঙ্গীত বিদ্যা তো গন্ধর্ব আর গান্ধর্বিকারাই জানে। তারা ভাবত এই গোয়ালিনীরা, এরা তো গোয়ালিনী, মূর্খ, পড়াশোনা জানে না, এরা এই প্রকার নৃত্য কৌশল কি করে জানলো, মানে ছন্দ তাল রাগ রাগিণী সমস্ত কিছুর সঙ্গে তারা নৃত্য করছে, তারা পর্যন্ত অবাক। আর শ্রী গোবিন্দ তিনি কি করলেন, নিজের অঙ্গ থেকে প্রত্যেক গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ, তারা প্রত্যেকে হাত ধরে তাল ছন্দের সঙ্গে তারা নৃত্য গীত করছিল। যে সমস্ত নৃত্য গীত হচ্ছিল তার সারাংশ হচ্ছে কামবীজ আর কামগায়ত্রী তারা কীর্তন করছিল। অনন্ত রাগ তারা গেয়েছিলেন, কিন্তু সমস্ত রাগের তাৎপর্য হচ্ছে কামবীজ কামগায়ত্রী তারা প্রকারান্তরে কীর্তন করেছিলেন। সমস্ত গোপীগণ নৃত্য করে তাদের মহা আনন্দ হচ্ছে। এই যে রাসটা হয়েছিল, এই রাস কিন্তু একটা রাত্রি নয়, এই রাতের মধ্যে অনেক রাত্রির সমাবেশ হয়েছিল। সুতরাং এই রাত্রিটা ছিল একেবারে সুদীর্ঘ, অনেক অনেক বছর তারা এই রাতের সঙ্গে এই পূর্ণিমার রজনীতে বহু বহু রাত এসে মিলে গিয়ে দীর্ঘ হয়ে গিয়েছিল। সমস্ত গোপীগণ তারা নৃত্য করতে করতে তাদের আনন্দের কোনো পারাবার রইল না, তাদের ইচ্ছা গোবিন্দ পূর্ণ করলেন। এই গোপীদের মনের মধ্যে অভিমান এল। দেখুন, এই গত পূর্বের চার দিনের আলোচনায় আমরা সর্বত্রই পেয়েছি কি, ভগবান শ্রী গোবিন্দ ভক্তের সবকিছু সহ্য করেন, কিন্তু অহংকার অভিমানকে গোবিন্দ পছন্দ করেন না। এই গোপীগণ তারা ভাবতে লাগলো, দেখো দেখো আমাদের কৃষ্ণ সে আমাদের বশীভূত, আমরা যা বলি সে তাই শোনে। এই কথা যখন গোবিন্দ, তিনি সর্বান্তর্যামী, তিনি যখন বুঝতে পারলেন, সেই রাস মঞ্চ থেকে তিনি অন্তর্হিত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। এবারে যখন প্রভু অন্তরিত হলেন তখন গোপীদের চেতনা এল, হে গোবিন্দ কোথায়, হে প্রাণনাথ তুমি কোথায়, হে প্রাণবল্লভ তুমি কোথায়, তুমি আমাদের দর্শন দাও, তুমি আমাদের দর্শন দাও। আমাদের দ্বারা মস্ত বড় ভুল হয়েছে, আমাদের মধ্যে গ্রাহরূপী অহংকার এসে উপস্থিত হয়েছিল, তাই হে ভগবান হে গোবিন্দ তুমি আমাদের অপরাধকে মার্জনা করে আমাদের দর্শন দাও। ভগবান তিনি কোনো অবস্থাতেই অহংকারকে পছন্দ করেন না। গোপীদের মনে যখনই অহংকার এলো গোবিন্দ তৎক্ষণাৎ সেখান থেকে অন্তরিত হলেন। সমস্ত গোপীগণের দশা এমন হল যে তারা তখন কৃষ্ণ অদর্শনে তারা ছটফট করতে লাগল। এই গোপীগণ কৃষ্ণকে দেখার জন্য সর্বদাই উদ্বেলিতা। এই গোপীগণ শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে যখন পলক করত তখন তারা ব্রহ্মাজির নিন্দা করত। দেখো এই ব্রহ্মাজি তাদের ব্রহ্মাজির সঙ্গে আমাদের কি শত্রুতা ছিল যে আমাদের চোখ দিল কিন্তু এই পলক কেন দিল? এই পলকের কারণে আমরা গোবিন্দ দর্শন থেকে বিরত হই। এই ব্রহ্মাজি সৃষ্টিকার্য সুষ্ঠুরূপে জানে না, সেজন্যই তো আমাদের চোখে পলক দিয়েছে। এই যখন গোবিন্দ গোষ্ঠ থেকে গোষ্ঠে ফিরে আসতেন, যখন গোচারণ করে ফিরে আসতেন সায়ংকালে, অনন্ত গোপীরা তারা অবাক হয়ে একই দৃষ্টিতে গোবিন্দের নীলাঙ্গ শরীরের উপরে পড়েছে ব্রজের ধূলিকণা, তাতে এক অদ্ভুত অলৌকিক দর্শন হতো। সমস্ত নীলাঙ্গে ব্রজের ধুলায় ধূসারিত কুঞ্চিত কেশের উপরে ব্রজ ধূলিকণা লেগে রয়েছে, অতি অদ্ভুত দর্শন। গোপীগণ অবাক হয়ে একই দৃষ্টিতে চেয়ে থাকত, আর পলক যখন পড়ত তখন তারা ব্রহ্মাজির নিন্দা করতেন যে এই ব্রহ্মাজির সঙ্গে যদি আমাদের দেখা হয় তাহলে আমরা বলবো যে তুমি সৃষ্টিকার্য করতে পারো না, আমাদের গোবিন্দ দর্শনে ব্যাঘাত হয়, তুমি এমন চক্ষু কেন তৈরি করলে? তাহলে এই ব্রজগোপীরা কৃষ্ণ দর্শন করার জন্য কেমন লালায়িতা। এবারে ভগবান তিনি যখন অন্তরিত হয়েছেন, প্রিয় পরীক্ষিত তাদের যে দুর্দশা তাদের যে দুঃখ নেবে এলো সেই দুঃখের বর্ণন করা অসম্ভব। তারা রোদন করতে লাগলো, বিলাপ করতে লাগলো, বন থেকে বনান্তরে হে গোবিন্দ হে প্রাণনাথ হে প্রাণবল্লভ বলে তারা যেদিকে পাচ্ছে সেদিকে ছুটে ছুটে কৃষ্ণকে অন্বেষণ করতে লাগলো। হে প্রাণনাথ হে প্রাণবল্লভ আমাদের একবারের জন্য দেখা দিয়ে আমাদের প্রাণকে রাখো, গোবিন্দ তো লুকিয়ে আছেন। আর গোবিন্দ দেখছেন যে এই ব্রজগোপীদের অহংকার হয়েছে বটে, কিন্তু আমার প্রতি তাদের এত আকর্ষণ, দেখো তারা আমার বিনামূল্যের দাসী, বিনামূল্যের মানে কোনো বেতন দেন না, স্বাভাবিকভাবেই কৃষ্ণের প্রতি প্রেম, অতএব আমার প্রতি তাদের এত আকর্ষণ, এই ব্রজগোপীরা তারা আমায় এত ভালোবাসে। বন থেকে বনান্তরে অনন্ত গোপীরা তারা উচ্চ কণ্ঠে রোদন করে করে বক্ষদেশ ভাসিয়ে তারা কৃষ্ণকে অন্বেষণ করতে লাগলেন। কৃষ্ণ অদর্শনে তাদের প্রাণ যায় যায় অবস্থা। গোপীগণ বন থেকে বনান্তরে তখন জিজ্ঞাসা করতে লাগলেন বৃক্ষদের, তারা তখন নিজেদের সত্তায় নেই, বিশাল বিশাল বৃক্ষ, সেই বৃক্ষগণকে বলছেন হে অশ্বত্থ তুমি কি এই যে তোমার মধ্যে এত দিব্য উত্তেজনা, এত হরা ভরা হয়ে আছো তুমি, এ তো আমাদের গোবিন্দের স্পর্শ প্রাপ্ত হয়ে তোমার এই প্রকার হয়েছে, এই প্রকার পুলক হয়েছে, সুতরাং হে অশোক তুমি বলে দাও না এই পথ দিয়ে কি আমাদের প্রাণবল্লভ গিয়েছে, তার গমন পথটির কথা আমাকে বলে দাও। এই প্রকার ভাবে বলছেন, হে অসত্য, হে অশোক, হে চম্পক, আমাদের প্রাণের প্রাণধন, প্রাণনাথ, প্রাণবল্লভ, আমাদের প্রাণপতি এই পথ দিয়ে কি গিয়েছে বলে দাও না, যদি তোমরা দেখে থাকো আমাদের গোবিন্দের সেই পথটির সন্ধান আমাদের বলে দাও, বলে দাও। তারা কোনো কথা বলছে না, তখন তারা বিলাপ করছে। টিকার মধ্যে বর্ণনা করেছেন, ও ও অশোক, অসত্য, এগুলো তো সত্য পুরুষের নাম, তাই বলছেন ও ও তোমরা সেই কপটের বন্ধু হবে, তাই তো আমাদের গোবিন্দের গমন পথটি তোমরা বলে দিচ্ছ না, আরে তোমরা কি করে বুঝবে আমাদের দুঃখটা। এইবারে তুলসীকে বলছেন, হে তুলসী, হে বৃন্দে রানী, হে বৃন্দা মহারানী, তুমি তো গোবিন্দের অতি প্রিয়া, তুমি তো জানোই যে গোবিন্দ কোন দিকে কেমন ভাবে কোন সময় কোথায় গিয়ে থাকে, সুতরাং তুমি বলে দাও না। হে কৃষ্ণ প্রেয়সী, হে তুলসী, তুমি বলে দাও না আমাদের সেই প্রাণনাথ, আমাদের সেই প্রাণবল্লভ কোন পথ দিয়ে কোথায় গিয়েছে, বলে দাও, বলে দাও। গোপীগণ অশ্রু বিসর্জন করতে করতে সমস্ত সকলকে এইভাবে জিজ্ঞাসা করছেন। এবারে বলছেন, হে মালতী, হে যুধিকে, হে যমুনা তীরবাসী তরুগণ, তোমরা তোমাদের জীবনটা তো পরের জন্য, তোমাদের ফুল পরের জন্য, তোমাদের ছায়া পরের জন্য, তোমরা তো সমস্ত জীবের উপকারে আসো, তাহলে আমাদের একটু উপকার করো না, আমাদের সেই প্রাণনাথ, আমাদের সেই প্রাণবল্লভ তিনি কোথায় গিয়েছে তুমি বলে দাও। যেতে যেতে এই পৃথিবী মাতাকে বলছেন যে, হে পৃথিবী দেবী, তুমি তো দেখছি তোমার বুকে কত প্রকার পাহাড়, পর্বত, ঝর্ণা, কত সুন্দর সুন্দর বৃক্ষ যা ফল ফুলে পরিপূর্ণ, এ তো আমাদের গোবিন্দ তোমার বক্ষের উপর দিয়ে বিচরণ করেন বলে তোমার মধ্যে এই দিব্য শিহরণ, সুতরাং গোবিন্দ গিয়েছেন তো তোমার বুকের উপর দিয়ে, সুতরাং হে পৃথিবী দেবী তুমি কৃপা করে দয়া করে বলে দাও না আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণপতি কোন পথ দিয়ে কোন দিকে গিয়েছে, আমরা যে তার বিমানে আমাদের প্রাণকে রাখতে পারছি না, তাই হে পৃথিবী দেবী বলো না কোথায় গিয়েছে। অকস্মাৎ কিছু হরিণী, হরিণী দেখা হলো, হরিণীগণকে বলছে, হে হরিণীগণ, তোমরা তো এই বনে বনে আমাদের প্রাণনাথের বংশী ধ্বনি শ্রবণ করে থাকো, সুতরাং তোমরা জানো সে কোথায় কোন দিকে গমন করে থাকে, হে হরিণী সকল বলে দাও না আমাদের গোবিন্দ কোন পথ দিয়ে কোথায় গিয়েছে, হে তরুণীগণ, হে লতা সকল বলে দাও না আমাদের প্রাণবল্লভ কোন পথ দিয়ে কোথায় গিয়েছে, কোথাও খুঁজে পেলেন না। এই গোপীগণ কৃষ্ণ অদর্শনে তারা বিলাপ পরায়ণা হয়ে উন্মাদিনীর ন্যায় তারা বিচরণ করতে লাগল। হে কৃষ্ণ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমাদের দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। তারা কেউ আর নিজেদের সত্তাতে থাকলো না, তারা বিলাপ করছে, অজর নয়নে ঝুরছেন, রোদন করে করে তারা সমস্ত দিকে ভ্রমণ করে দেখলেন, কোথাও কৃষ্ণ দর্শন তাদের আর হলো না। তারা তখন পাগলিনীর ন্যায় হয়ে তারা তখন বিলাপ করছে আর কৃষ্ণ লীলা অনুকরণ করছে। এক গোপী পুতনা হয়ে শুয়ে রয়েছে, আরেক গোপী তার স্তন্য পান করার ভান করে বলছে, এক গোপী বলছে, দেখ দেখ আমি পুতনা, আর যে গোপী তার স্তন্য পান করতে যাচ্ছে সে বলছে, দেখ দেখ আমি কৃষ্ণ। তারা একেবারে পাগল হয়ে গিয়েছে, নিজেদের সত্তাতে আর কেউ নেই, এক গোপী আরেক গোপীর গায়ে পদাঘাত করে বলছে, দেখ দেখ আমি শকট ভঞ্জন করছি। আরেক গোপী সে মাখন চুরি করার ভান করছে, কৃষ্ণ মাখন চুরি করত যেভাবে সেইভাবে। কেউ বলছে দেখ দেখ আমি তৃণাবর্ত, কেউ কেউ বলছে আমি কৃষ্ণ। তারা তৃণাবর্ত এবং কৃষ্ণের লীলাকে অনুকরণ করতে লাগল। এক গোপী আরেক গোপীর পা ধরে তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার উপক্রম করছে আর বলছে, একজন বলছে দেখ দেখ আমি বৎসাসুর, আরেকজন গোপী সেই গোপীর পা ধরে সে বলছে আমি কৃষ্ণ, আমি বৎসাসুরকে বধ করব। একজন বক হয়েছে, আরেকজন কৃষ্ণ হয়ে বকাসুরকে বধ করতে যাচ্ছে। এই প্রকার অঘাসুর বধ লীলা করছে। এক গোপী হা করে আছে, বলছেন দেখ দেখ আমি অঘাসুর, আরেক গোপী বলছে আমি কৃষ্ণ, আমি তোকে বধ করব। সম্পূর্ণ কৃষ্ণ লীলা তারা অনুকরণ করতে লাগলো। তারা কেউ নিজেদের সত্তাতেই ছিল না, তারা উন্মাদিনীর ন্যায় এই সমস্ত করছে। তারা নিজেদের সত্তাতে নেই, কি করছে সেটা তারা নিজেরাও জানে না। এক গোপী আরেক গোপীর স্কন্ধে উঠতে গিয়ে বলছে আমি কৃষ্ণ তুই কালীও, আমি তোকে বধ করব। আবার কোন গোপী হা করে বলছেন দেখ দেখ বনে আগুন লেগেছে, আমি কৃষ্ণ আমি আগুনকে পান করব। কোন গোপী দুজন গোপী তাদের উত্তরীয় বসন্তীকে দুজন ধরেছেন, গোবর্ধন তৈরি করেছে। আরেক গোপী মাঝখানে গিয়ে সেটাকে আঙুলের উপর তুলে ধরে বলছেন দেখ দেখ আমি কৃষ্ণ আমি গোবর্ধন ধারণ করেছি। এই প্রকার তারা বিলাপ পরায়ণা হয়ে কৃষ্ণ লীলা অনুকরণ করতে করতে, অশ্রু বিসর্জন করতে করতে তাদের হৃদয়টি দুঃখে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তারা কেউ নিজেদের সত্তাতেই ছিল না। এইবারে এই সমস্ত গোপীরা রোদন পরায়ণা হয়ে তারা বন থেকে বনান্তরে ভ্রমণ করছে। যেতে যেতে দেখছে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, যা রথ ধ্বজা আদি চিহ্ন গোপীরা দেখেই বুঝতে পারল। ও দেখো দেখো গোপীরা, আমাদের প্রাণনাথ আমাদের প্রাণবল্লব এই পথ দিয়ে হেঁটে গিয়েছে, দেখো দেখো তার চরণ চিহ্ন। তারপরে গিয়ে দেখছেন যে চারটি চরণ চিহ্ন, বলছেন ও তাহলে আমাদের প্রাণনাথ বোধহয় অন্য কোন সখীকে এই পথ দিয়ে নিয়ে গিয়েছে। অতি ভাগ্যশালী সেই গোপিনী যে আমাদের প্রাণনাথ তাকে একান্তে নিয়ে গিয়েছে। এখানে কে যাচ্ছিলেন না, রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ একান্তে নিয়ে যাচ্ছিলেন। বল শ্রীমতী রাধারানী কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। তা সমস্ত গোপীগণ রাধা রানী এবং শ্রীকৃষ্ণের চরণকে অনুসরণ করে করে তারা যাচ্ছেন। গোপীগণ বলছেন তাহলে এই গোপী সে আমাদের থেকেও অনেক শ্রেষ্ঠা, তা না হলে আমাদের প্রাণনাথ তাকে একান্তে কেন নিয়ে আসবে। যেতে যেতে এই পথ দিয়ে যাচ্ছিলেন রাধা গোবিন্দ, রাধা রানীর তিনি মান হল। তিনি বলছেন দেখো তুমি যেথায় যথাই ইচ্ছা আমাকে নিয়ে যাও, কিন্তু আমি আর হেঁটে হেঁটে যেতে পারবো না। বলছেন আচ্ছা, শ্রী গোবিন্দ তিনি রাধারানীকে স্কন্ধে আরোহণ করিয়ে খানিক দূর নিয়ে গেলেন। সেখানে ভগবান পুষ্প চয়ন করে রাধারানীর অঙ্গে শৃঙ্গার করেছেন, মস্তক আদিতে খোপার মধ্যে চুলের মধ্যে ফুল দিয়ে দিয়ে সাজিয়েছে। সেখানেও গোপীরা কি দেখছে, সেখানে কিছু ফুল পড়ে রয়েছে। ওহো, তাহলে আমাদের প্রাণনাথ তাহলে অন্য গোপীকে শৃঙ্গার করে দিয়েছেন। রাধারানী তখন ভামিনী হয়ে উঠলেন। এগুলো প্রেমের সব তাৎপর্য, প্রেমের সব পর্যায়। রাধারানী ভামিনী হয়ে উঠলেন, তিনি ভাবছেন দেখো সেই অনন্ত কোটি গোপীদের ছেড়েছে এই কৃষ্ণ আমাকে একান্তে নিয়ে এসেছে। সুতরাং এই কৃষ্ণ সে আমার বশীভূত। রাধারানীরও অভিমান হল। রাধারানী বলছেন, দেখো আমি আর হেঁটে হেঁটে যেতে পারবো না, অভিমান হয়েছে, ভামিনী হয়েছে। তা গোবিন্দ তিনি কি করলেন, বলছেন তাহলে আমার কাঁধে আবার বস। এবার যখনই কাঁধে বসতে গিয়েছেন, স্কন্ধে বসতে যাবেন, সেমত অবস্থায় গোবিন্দ সেখান থেকে অন্তর্হিত হলেন, রাধারানী সেখানে পড়ে গেলেন। রাধারানী এবার কৃষ্ণ আদর্শনে তিনিও বিলাপ পরায়ণা হয়ে সেখানে রোদন করছেন। এমত অবস্থায় এই সমস্ত অনন্ত গোপীরা ভগবান রাধা কৃষ্ণের চরণকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। গিয়ে দেখছেন সেখানে মাটির মধ্যে শয়ন করে আছেন এক গোপী, তিনি রোদন পরায়ণা। তিনি রোদন করছেন আর কি বলছেন, হানাত রমন প্রেষ্ট কোয়াশি কোয়াশি মহাভুজ দাসাস্তে কৃপনয়ামে সখে দর্শয় সন্নিধিম। হানাত হা রমন হা প্রেষ্ট, তুমি আমায় দর্শন দাও, তুমি আমায় দর্শন দাও, কৃপা করে তুমি আমায় দর্শন দিয়ে আমার প্রাণ রক্ষা করো। রাধারানী বিলাপ করছেন, বল শ্রীমতী রাধারানী জিউ কি যায়, বল ব্রজের সমস্ত গোপিনী গণ কি যায়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। সমস্ত গোপীগণ তারা গিয়ে দেখছেন সেখানে রাধারানী বিলাপ পরায়ণা। সমস্ত সখীদের মধ্যে শ্রেষ্ঠা রাধারানী। রাধারানীকে তারা মাথায় জল দিয়ে, মুখে জল দিয়ে, চোখে জল দিয়ে তাকে বাহ্যিক চেতনা ফেরালেন। সমস্ত গোপীগণ আবার রাধারানীকে নিয়ে তারা বন থেকে বনান্তরে ভ্রমণ করছেন আর রোদন করছেন, হে নাথ, হে প্রাণবল্লভ, হে প্রাণপতি, তুমি আমাদের একবারের জন্য দর্শন দিয়ে আমাদের প্রাণকে রক্ষা কর। এই গোপীগণ কৃষ্ণ বিরহ কোন অবস্থাতেই সহ্য করতে পারেন না। সমস্ত গোপীগণ দেখল সম্মুখে এক দুর্ভেদ্য বন, অনেক ঘন বন, এত ঘন বন যে চন্দ্রালোক চন্দ্রের আলো সেখানে পৌঁছায় না, অন্ধকার। গোপীরা ভাবল যে আমাদের প্রাণনাথ সে হয়তো আমাদেরকে দেখে আরো গভীর বনের মধ্যে যদি ঢুকে যায় তাহলে সে তার রাতুল কোমল চরণে কোন কণ্টক বিদ্ধ হতে পারে, তার কষ্ট হবে। সুতরাং হে গোপীগণ, আমরা এই দুর্ভেদ্য বনের মধ্যে আমরা প্রবেশ করব না, চলো চলো, আমরা যেখানে নৃত্য গীতাদি করছিলাম সেই যমুনা পুলি নেই ফিরে যাই। সমস্ত গোপীগণ একে অপরকে আলিঙ্গন করে তারা রুদ্ধমানা হয়ে তারা রোদন করতে করতে তারা যমুনার তীরে গিয়ে উপনীত হলেন। সেখানে গিয়ে তারা মহা দুঃখে জর্জরিত হয়ে গোবিন্দ অদর্শনে তিনি সকলেই বিলাপ করছেন, রোদন করছেন। আর তারা তখন ভাবল যে আমরা প্রত্যেকেই এই খরস্রোতা নদী যমুনার মধ্যে প্রাণ বিসর্জন দেব। আমরা যদি গোবিন্দকেই দর্শন না পেলাম তাহলে আমাদের এই জীবন ধারণ করে লাভ কি? আমরা প্রত্যেকেই এই যমুনার জলে প্রাণ ত্যাগ করব। ভগবান তিনি গোপীদের এই হাব ভাব দেখছিলেন যে এই গোপীগণ তারা আমার জন্য পাগল, তারা নিঃশুল্ক দাসী, তারা আমাকে যে ভালোবাসে কোনো কিছুর বিনিময়ে নয়। সুতরাং এই গোপীগণ আমার মধ্যে এমন কি দেখে, আহা, আমার মধ্যে তাহলে এমন কি দিব্য মোহিনী শক্তি আছে যে এই ব্রজের গোপীরা তারা সর্বস্ব ত্যাগ করে আমার উপাসনা করে। তাই গোবিন্দের লোভ হচ্ছে, আমি যদি আমাকে আস্বাদন করতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম এই গোপীরা মহা দুঃখে থেকে সর্বদা আমাকে কেন চায়। এখন যদি কৃষ্ণকে আস্বাদন করতে হয় তাহলে তাকে ভক্ত হতে হবে, গোপী হতে হবে, তা না হলে তো নিজেকে নিজে আস্বাদন করা যাবে না। যেমন কোন সুস্বাদু মিষ্টি আমাদের আচার্যপাদ গণ উপমা দিয়েছেন যে রাজভোগ, রাজভোগ তো সকলে খায়, খেয়ে কি বলে না অতি সুন্দর, অতি সুমিষ্ট, অতি সুস্বাদু, কিন্তু ওই রাজভোগ তো আর বুঝতে পারে না সে কত ভালো। তাহলে রাজভোগকে উপভোগ করতে হলে একজন ব্যক্তি হতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের কৃষ্ণ দর্শন রূপ যে বিরহ জ্বালা, এই বিরহ জ্বালায় তাদের প্রাণটা আছে বটে কিন্তু তারা মৃত প্রায়, গোবিন্দ দর্শনের জন্য তারা উৎকণ্ঠিতা। কেন? গোবিন্দ নিজে পর্যন্ত বিস্মিত হয়ে গেলে, তাই গোবিন্দ ভাবছেন যে আমি এই গোপীভাব আশ্রয় করে আমি আমার যে আস্বাদন সেটাকে অনুভব করব। তাই তো এই শ্রীকৃষ্ণই তিনি শ্রীমান চৈতন্য মহাপ্রভু হয়ে গম্ভীরাতে এসে তিনি হে রাধে বলে রোদন করতেন, আর কত প্রকার ভাবই না তার মধ্যে উপস্থিত হতো। বল শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি যায়। তা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মুখ্য অবতারের হেতু কি? গোপী প্রেম, রাধা প্রেম আস্বাদন করার জন্য। ভগবান এই যে আনুষঙ্গিক যেগুলো বলেছেন জীব উদ্ধার, এ তো প্রভু নিজে না এলেও অন্য কাউকে পাঠালেও করতে পারতেন, কিন্তু এখানে ভগবানের স্বার্থ ছিল, চৈতন্য দেবের স্বার্থ ছিল কি না, আমি গোপীভাব আশ্রয় করে আমি আস্বাদন করব যে আমি যে কৃষ্ণ, আমার মধ্যে এমন কি সম্মোহনী শক্তি রয়েছে। তাই তো তিনি গম্ভীরাতে এসে হে রাধে করে রোদন করতেন, আর কখনো ছুটে যেতেন সমুদ্রের দিকে, কখনো ছুটে গিয়ে পড়তেন সেই গোশালার, সেখানে গিয়ে তার সমস্ত শরীর বিকৃত হয়ে যেত, ভাবের বিকার হতো। তা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর স্বার্থ ছিল কি স্বার্থ, যে গোপী ভাব আশ্রয় করে তিনি গোপী প্রেমটা কেমন, কৃষ্ণ প্রেমটা কি দৃশ্য, সেগুলি আস্বাদন করার জন্যই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মুখ্য অবতার। বল ভক্তবৎসল ভগবান কি যায়। সমস্ত গোপীগণ তারা একত্রিত হয়ে এক দিব্য গীত তারা গাইতে লাগল। এই গীতের নাম হচ্ছে গোপী গীত। তা এখানে গোপী গীত কেন? আমাদের আচার্যপাদগণ বলছেন গোপী গীত মানে তো কীর্তন, গান, আনন্দ, এটা তো গোপীদের বিরহ, এই বিরহটা গীত কেন লিখলেন? বলছেন এই বিরহের মধ্যেও এক দিব্য আনন্দ আছে, অন্তরে বহির্জ্বালা, বাহিরে বাইরের দিক থেকে কি মনে হচ্ছে না তারা জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু অন্তরে তাদের দিব্য আনন্দ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, আমি তার ব্যাখ্যাটা বললাম, তাদের অন্তরে দিব্য আনন্দ। দেখুন ভগবানের নিকটে থাকলে আনন্দই আর আনন্দ, তাহলে ভগবানের বিরক রূপ যে দুঃখ বা আনন্দ সেটা কিন্তু অনুভব হয়। যদি সুখ আর দুঃখ যদি দুটো জিনিস না থাকতো তাহলে দুটোর মহিমা কেউ বুঝতে পারত না, সুখটা কেমন দুঃখটা কেমন, দিন রাত্রি, দিন আর রাত্রির মধ্যে কি তফাৎ সেটা বোঝানোর জন্যই তো দিন রাত্রি, শীত গ্রীষ্ম দুটোর পৃথক পৃথক আস্বাদন। তা এই জন্য এই বিরহের মধ্যেও এক দিব্য মহা আনন্দ আছে। ভগবান শ্রীকৃষ্ণকে সম্মুখে পেলে তো আনন্দই আনন্দ, কিন্তু বিরহের মধ্যেও এক মহা আনন্দ, বেশি আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজধাম ছেড়ে যখন মথুরা দ্বারকা দিতে চলে গেলেন, তখন উদ্ধবজিকে তিনি দেখিয়েছিলেন ব্রজের মধ্যে, ব্রজের গোপীদের পাশে, শ্রীমতী রাধারানীর পাশে, এমনকি ব্রজের পাতায় পাতায়, ব্রজের ধূলিকণার মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই বিদ্যমান। কিন্তু এই বিরহের মধ্যে এক দিব্য আনন্দ, তাই এই গোপীকে এ যদি আমরা বৃন্দাবনে, আমি আমাদের আশ্রমে দুবছর করেছি, তাতেও শেষ হয়নি, তা আমরা সংক্ষেপেই শ্রবণ করব, কারণ এ তো এক দুবছর ধরে করলেও গোপীগীতের অর্থ শেষ করা যাবে না। তা এই গোপীগণ তখন কি করছেন, এক দিব্য গীত গাইতে লাগলেন, রোদন করছেন আর গাইছেন। তার আমরা এক দুটি তিনটি শ্লোক শ্রবণ করব। জয়তীতেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্র হি দ্বৈত দৃশ্যতা দীক্ষুতা বুকা তৈ ধৃতা শব চিনতে। হে ভগবান, হে প্রাণনাথ, হে প্রাণবল্ল, যখন থেকে তুমি এই ব্রজে এসেছো, ইন্দিরা সাক্ষাৎ লক্ষ্মী দেবী তিনিও এই ব্রজে এসে তোমার চরণ প্রাপ্ত হওয়ার জন্য তিনি অদ্যাপিও বেলবনে তপস্যারতা। সুতরাং এই ব্রজভূমির মহিমা তোমার চরণ পড়াতে এই ব্রজভূমির মহিমা আরো গরিমান্বিত হয়েছে। সুতরাং এই ব্রজভূমিতে আমরাই তোমার নিঃশুল্ক দাসী, তুমি আমাদের কৃপা করো, তুমি আমাদের দর্শন দাও। ভগবানের কথা কেমন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুরি গিনন্তি তে ভুরিদাজনাঃ। হে ভগবান, আমরা এতক্ষণ মারাই যেতাম, কিন্তু আমরা কেন মরছি না? এই তোমার কথা আমরা কীর্তন করছি বলে আমাদের মৃত্যু আমাদের এসে গ্রাস করতে পারছে না। তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথা যারা শোনে সমস্ত সকলের দগ্ধিত হৃদয় সুশীতল হয়ে যায়, তাই আমাদেরও এই হৃদয় সুশীতল হয়ে যাচ্ছে। আমরা মরলেও মরতে পারছি না, কারণ তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িড়িতম কলমশাপম। আর তোমার কথা কি না কলমশ, আমাদের জন্ম জন্মের পাপ রাশিকে একেবারে ধুয়ে নিঃশেষ করে দেয়। এই যে বড় বড় কবিজন, মুনিজন, সাধুজন, যোগীজন, তারা এই সংসারকে ছেড়ে তারা পাখির ন্যায় খুঁটে খুঁটে খায়, অর্থাৎ মাধুকরী বৃত্তি অবলম্বন করে কোন প্রকারে দুটি খেয়ে তারা ভিক্ষা করে বেঁচে থাকে। কেন? তারা তোমার এই কথা শ্রবণ করে তাদের সংসার বন্ধন থেকে তারা চিরতরে মুক্ত হয়ে গিয়েছে। শ্রবণ মঙ্গলম। হে প্রভু, হে প্রাণনাথ, তোমার কথা শ্রবণ করলেই জীবের পরম মঙ্গল হয়ে থাকে। হে গোবিন্দ, আমরা তোমার কথাকে কীর্তন করছি বলেই আমরা বেঁচে আছি। সুতরাং হে গোবিন্দ, তুমি আমাদের একবারের জন্য দর্শন দাও। প্রণত দেহিনম পাপকর্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণি ফণার্পিতম তে পদাম্বুজম
క్రీలుపు చేసునా క్రిందిరిచ్చయం.
హే భగవాన్, హే ప్రాణునాథ్, హే ప్రాణవల్ల, তোমার ওই রাপুল চরণ, ওই রাপুল চরণকে নিয়ে তুমি বনে বনে বিচরণ করো না, তুমি ওই তোমার ওই চরণে তৃণ কঙ্কর কণ্টক বিদ্ধ হতে পারে, তোমার ওই সুকোমল চরণ তুমি আমাদের বক্ষে অর্পণ করে আমাদের তাপকে নিবারণ কর। হে গোবিন্দ, আমাদের ভয়ে তুমি যত্রতত্র যেও না, গেলে তোমার চরণে কণ্টক তারপরে কঙ্কর বিদ্ধ হতে পারে, তৃণের দ্বারা আঘাত হতে পারে, তুমি আর বন থেকে বনান্তরে যেও না, তুমি আমাদের দর্শন দিয়ে আমাদের প্রাণকে রক্ষা কর। সমস্ত গোপীগণ তারা কৃষ্ণকে দর্শন করার জন্য তারা একেবারে পাগলিনীর ন্যায়। জীব গোস্বামী পাদ তিনি টিকার মধ্যে বর্ণনা করেছেন, সনাতন গোস্বামীও একই কথা বলছেন, যখন টিকা লিখছেন তখন বলছেন, হে রাধে, হে গোপিকাগণ, আমরা অধম। দেখুন, আমাদের আচার্য পাদগণ যারা নিত্য সিদ্ধ পরিকর তারা বলছেন আমরা অধম, তোমার এই রাসপঞ্চদ্বয়, এই গোপীগীত, এগুলো আমরাও এর যোগ্য নই। তথাপি হে রাধে, হে গোপিকাগণ, তোমরা ক্ষমা করো আমায়। ক্ষমা করে কেমন ভাবে ক্ষমা করতে বলছেন? বলছেন যেমন ছোট ছোট বালকেরা তারা অস্ফুট কথা বলে, অস্ফুট মানে অস্পষ্ট কথা, তোতলা তোতলা কথা বলে, তাতে কি হয়, তার পিতা মাতার আত্মীয় স্বজনদের আনন্দ হয় অস্ফুট শব্দ শুনে। তা আমরাও অযোগ্য তোমার এই লীলা কথা, বিশেষত এই রাসপঞ্চদ্বয় আমরা বর্ণন করতে অক্ষম, তথাপি বালকের মতন লিখতে চেষ্টা করছি। তা যেমন বালক বালিকার অস্ফুট শব্দ শ্রবণ করে পিতামাতার আনন্দ হয়, তা তুমিও সেই প্রকার আমাদের বালক মনে করে হে রাধে, হে গোপিকাগণ, আমাদের এই যে সাহস দুঃসাহসকে তুমি ক্ষমা করে দিও। তাহলে আমরা কোথায়? দেখুন, সমস্ত সর্ব বেদান্ত সারং শ্রীমৎ ভাগবতম ঈশ্বরে, সমস্ত বেদ বেদান্তের সার হচ্ছে এই শ্রীমৎ ভাগবত। এই শ্রীমৎ ভাগবত দ্বাদশটি স্কন্ধে পরিপূর্ণ, দ্বাদশ স্কন্ধের মধ্যে দশম স্কন্ধ শ্রেষ্ঠ, এই দশম স্কন্ধের মধ্যে আবার এই রাসপঞ্চদ্বয় শ্রেষ্ঠ, এই রাসপঞ্চদ্বয়ের মধ্যে আবার ভ্রমর গীত সর্বশ্রেষ্ঠ, এই ভ্রমর গীতের উপরে আর কোন বর্ণনাই হয় না। কিন্তু এতে আমাদের মতন সাধারণ জীবেদের অধিকার নেই, তথাপি যদি কর্ণে প্রবেশ করে তাহলে শ্রবণ মঙ্গল, শ্রবণ করলেই পরম মঙ্গল হয়ে থাকে। এই গোপী গীতের একটি অধ্যায় যদি ব্যাখ্যা করা যায় টিকা টিপ্পণীর আধারে, তাহলে নিত্য দু ঘন্টা ধরে, দু বছর ধরে করলেও শেষ হবে না। আর এই গোপী গীত কেউ যদি কীর্তন করেন তাহলে তার অতি অবশ্যই ভগবানের ধাম প্রাপ্ত হবে, এটা গোপী গীতের মহিমা। বল শ্রী শ্রী গোপী গীত কি জয়, বল শ্রীমতী রাধা রানী কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধের সঙ্গে সকলে হাত তুলবে তাহলে ভালো। তা এই যেমন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়ছে, শ্রীমান মহাপ্রভু পুরীক্ষেত্রে মহারাজ প্রতাপ রুদ্রকে তিনি তার পার্শ্বদের বলে দিলেন, আমি রাজমুখ দেখব না, ওই রাজার মুখ আমি দেখব না। একবার একটি প্রসঙ্গ আমরা চৈতন্য চরিতামৃত থেকেও একটু শ্রবণ করি। একবার শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন তিনি রাজা প্রতাপ রুদ্রের মুখ দর্শন করবেন না। একবার শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি রথাগ্রে নৃত্য করেছে। আর মহাপ্রভু নৃত্য মানে তো সে একেবারে লম্বা চওড়া লম্প ঝম্প, আমরা দুই চারবার ওই রকম লাভ দিলেই অবস্থা খারাপ হয়ে যাবে। তা শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি যখন নৃত্য করতেন সে তো বিশাল বড় বড় লম্প ঝম্প নৃত্য, বিশাল সমস্ত ভক্তদের সঙ্গে উদ্দণ্ড নৃত্য করে থাকেন। তা সমস্ত ভক্তদের তিনি বলে দিয়েছিলেন কি যে রাজা প্রতাপ রুদ্র যেন আমার কাছে না আসে, আমি রাজবেশ রাজমুখ দর্শন করব না। তিনি নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, বলগণ্ডি স্থানে জগন্নাথ দেবের ভোগ নিবেদনের সময়ে ওই সময় তিনি ভূমিতে পড়ে আছেন বলগণ্ডি স্থানে, বাহ্যিক চেতনা নেই, মুখটা রাধানাম করে চলেছে, রাধে 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 বিড়বিড় বিড়বিড় করে বলে চলেছে, বাহ্যিক চেতনা নেই। এর মধ্যে রাজা প্রতাপ রুদ্র তিনি এলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাশয় মহাপ্রভুর অতি প্রিয়, সার্বভৌম ভট্টাচার্য মহাশয় এবং মহাপ্রভুর যে সমস্ত পরিকর তারা মহারাজ প্রতাপ রুদ্রকে খুবই ভালোবাসতেন, কারণ তিনি পরম ভক্ত ছিলেন। কিন্তু দোষ কি না তিনি রাজা, মহাপ্রভুর কাছে এটাই দোষ। সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহারাজ আপনি তো বারবার অনুরোধ করছেন, প্রার্থনা করছেন প্রভুর সেবা করবেন, চরণ সেবা করবেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই রাজবেশ পরিত্যাগ করে সাধারণ ভক্তদের মতো ধুতি একটা উত্তরীয় তিলক টিলক করে এসো। তাই করলেন। মহাপ্রভু কি প্রতিজ্ঞা করেছিলেন চৈতন্য চরিতামৃতে বলছেন, তার প্রতিজ্ঞা না করিব রাজদর্শন, মহাপ্রভুর প্রতিজ্ঞা রাজদর্শন করবেন না। আর প্রতাপ রুদ্রের প্রতিজ্ঞা কি, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। দেখুন ভক্ত আর ভগবানের জেদ কেমন, ভগবান বলছেন আমি তোমার মুখ দেখব না, ভক্ত প্রতাপ রুদ্র বলছেন তাহলে আমি এই শরীরটাই ছেড়ে দেব। যদি সেই মহাপ্রভুর না পাই কৃপা ধন, কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন রাজদর্শন করবেন না, মহারাজ প্রতাপ রুদ্র বললেন আমি এই প্রাণকে ত্যাগ করব, যে আমি আমার কিবা রাজ্য কিবা এই দেহ আমার সব অকারণ, আমি যদি মহাপ্রভুর কৃপা লাভ না করতে পারলাম। এই মতো প্রভু আছে প্রেমেরও আবেশে, তিনি মাটিতে পড়ে আছেন, মুখে লালা বেরোচ্ছে, ভাবের আবেগে আছেন, মুখে রাধা নাম গুনগুন স্বরে কীর্তন হচ্ছে। হেনকালে প্রতাপ রুদ্র করিলা প্রবেশে, সার্বভৌম উপদেশে সারি রাজবেশ, একলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ। এত ব্যাখ্যা করার দরকার নেই, বোঝাই যাচ্ছে। সব ভক্তের আজ্ঞা লইল জোড়ো হাত হইয়া, রাজা বলে এই নয় যে তিনি যা ইচ্ছা তাই করবেন, সমস্ত ভক্তদের কাছে হাত জোড় করে বিনয় অবনত হয়ে তাদের আজ্ঞা নিয়ে তিনি এই কাজটি করছেন। সব ভক্তের আজ্ঞা লইল জোড়ো হাত হইয়া, প্রভুপদ ধরি পড়ে সাহস করিয়া। ভেতরে ভেতরে ভয় হচ্ছে প্রভু যদি অসন্তুষ্ট হন তাহলে কি হবে, তাই সাহস করে প্রভু চরণ ধারণ করলেন। আঁকি বুঝি প্রভু প্রেমে ভূমিতে শয়ন, প্রভু প্রেমের আবেগে ভাগে আবেগে ভাবে তিনি চক্ষু বন্ধ করে পড়ে আছেন ভূমিতে। নৃপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন, অনেক যত্নের সঙ্গে তিনি প্রভুর চরণ সেবা করছেন। রাসলীলার শ্লোক পড়ি করে নয় স্তবন, তখন এই রাসলীলা অর্থাৎ এই গোপীগীতের সম্পূর্ণ সম্পূর্ণ গোপীগীতটি তিনি কীর্তন করছেন আর প্রভুর চরণ সেবা করছেন। দেখুন শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি এখানে কেমন কৃপা করছেন। কারোর প্রতি যদি ভগবান রুষ্ট হয়ে যান, কারোর প্রতি যদি অন্য কোন ভগবানও রুষ্ট হন, তাহলে সে যদি এই হরি কথাকে আশ্রয় করে তাহলে ভগবান তার অপরাধকে মার্জনা করে দেন। যত যত সাধন আছে তার মধ্যে এই হরি কথা শ্রবণ করে প্রভুকে যে প্রকার সন্তুষ্ট করা যায়, অন্ন জাপ যোগ হোম তপস্যা জপ দিয়েও প্রভুকে সেই প্রকার সন্তুষ্ট করা যায় না। দেখুন তার প্রমাণ শ্রীমান চৈতন্য মহাপ্রভু রাসলীলার শ্লোক পড়ি করেন স্তবন, জয়তি তেধিকম অধ্যায় করেন পঠন, শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। যখন গোপীগীত শ্রবণ করছেন, প্রভু তো পড়ে রয়েছেন চক্ষু বন্ধ করা, বাহ্যিক চেতনা তেমন নেই, মুখে রাধা রাধা গুনগুন স্বরে বেরোচ্ছিল। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, গোপীগীত শ্রবণ করতে করতে প্রভুর মধ্যে এক দিব্য আনন্দ হতে লাগলো। বলো বলো ভুলি উচ্চ বলে বার বার, তব কথামৃতম শ্লোকে রাজা যে পড়িল। গোপীগীত বর্ণনা করতে করতে কীর্তন করতে করতে যখন এই তব কথামৃতম শ্লোকটি যখন পাঠ করছেন, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন দিল। মহাপ্রভুর চোখ বন্ধ, তিনি উঠে প্রতাপরুদ্রের মুখ দর্শন করবেন না, তাকে আলিঙ্গন দান করলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি। উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন দিল, তুমি মোরে বহু দিলে অমূল্য রতন। চক্ষু বন্ধ ভাবের আবেগে বলছেন, কে ভাই তুমি, আমাকে এই অমূল্য সম্পদ তুমি আমায় প্রদান করলে, মোর কিছু দিতে নাই দিনু আলিঙ্গন, আমি দীনহীন ভিখারী সন্ন্যাসী, আমি তোমায় কি দেব ভাই, এর পরিবর্তে অন্য কিছু তো দেওয়া যায় না, তুমি আমাকে যে অমূল্য রতন এই তব কথামৃতম গোপীগীত আদি শ্রবণ করালে, আমার তো দেওয়ার মতো কিছু নাই, তাই দিনু আলিঙ্গন মোর কিছু দিতে নাই দিনু আলিঙ্গন। এত বলি সেই শ্লোক পড়ে বার বার, আর মহারাজ প্রতাপ রুদ্র তিনি তব কথামৃতম শ্লোকটি বারবার আবড়াচ্ছেন, বারবার আবৃত্তি করছেন, তাতে মহাপ্রভুর আরো আনন্দ হচ্ছে। দুইজনার অঙ্গে কম্প নেত্রে জলধার, চৈতন্য মহাপ্রভু এই তব কথামৃতম প্রভুর কথা শ্রবণ করে দুই চক্ষু থেকে অনর্গল জল বেরোতে লাগলো। দুজনেরই নেত্রে জলধার, দুজনের অঙ্গই থর 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 করে কম্পমান হচ্ছিল। ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন, ভুরিদা ভুরিদা মানে তুমি শ্রেষ্ঠ দাতা, তুমি শ্রেষ্ঠ দাতা, আর আলিঙ্গন করে ধরে। ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন, ইহা নাহি জানে ও হয় কোন জন, এটা জানছেন না ইনি কে। তিনি গোপীগীত শ্রবণ করিয়েছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তার সর্ব অপরাধ সমস্ত কিছু ক্ষমা করে তাকে আলিঙ্গন দান করছে। এটা ভগবানের কথা, ভগবানকে শোনালে শ্রবণ করলে প্রভু তার প্রতি সমস্ত প্রকার অপরাধকে মার্জনা করে তাকে আপন করে নেন। দেখুন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কেমন ভয়ঙ্কর প্রতিজ্ঞা, রাজ মুখ দর্শন করবেন না, কিন্তু গোপীগীত শ্রবণ করে বারবার আলিঙ্গন দান করছেন, রোদন করছেন, আর বলছেন ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন, ইহা নাহি জানে এহ হয় কোন জন, কে তা তিনি জানেন না। প্রভু বলছেন, প্রভু কয়ে কে তুমি করিলে মোরহিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত, কে ভাই তুমি আমার পরম হিত করলে। দেখুন প্রভুর কথা প্রভু শুনে তিনি বলছেন আমার পরম হিত করলে, আমার পরম মঙ্গল সাধন করে দিলে তুমি। আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত, অকস্মাৎ তুমি কে ভাই আমাকে এসে এই দিব্য কৃষ্ণ লীলামৃত আমায় তুমি শ্রবণ করালে। রাজা কয়ে আমি তোমার দাসের অনুদাস। রাজা তখনও প্রভুর চক্ষু বন্ধ। মহারাজ প্রতাপ রুদ্র বলছেন, রাজা কয়ে আমি তোমার দাসের অনুদাস, হে প্রভু আমি তোমার দাস হওয়ার যোগ্যতা আমার নেই, আমি তোমার দাসের অনুদাস, বৃত্তের বৃত্ত করমরে এই মোর আস, হে প্রভু আমি তোমার দাস হওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নেই, তাই হে প্রভু হে ভগবান তুমি করো বৃত্তের বৃত্ত করমরে, তোমার দাসের দাস করে নাও এই মোর আস। তা দেখুন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর প্রতিজ্ঞা কোথায় চলে গেল, যে তিনি প্রতাপরুদ্রকে আলিঙ্গন দান করলেন কেন, না কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছে। এই কৃষ্ণ কথার মধ্যে আবার এই দিব্য হচ্ছে কি, এই গোপীগীত, সেই গোপীগীত তিনি সম্পূর্ণ শ্রবণ করানোর পর তার মধ্যে চৈতন্য মহাপ্রভু তার প্রতি কৃপা করলেন, দয়া করলেন, বল মহারাজ প্রতাপ রুদ্র কি জয়। তা এই গোপীদের যে প্রেম, তাদের একমাত্র লক্ষ্য কি, কৃষ্ণ সুখৈক তাৎপর্য। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, হে গুরুদেব এই গোপীগণ তো আমি শুনেছি তারা এত সুন্দর সুন্দর বস্ত্র পরিধান করতেন, রেশম বস্ত্র শাড়ি আদি উত্তরীয় বসন আদি অনেক মূল্যবান বস্ত্র পরিধান করতেন, আর তাদের যে সমস্ত অলংকার ছিল সেগুলো অনেক দামি দামি অলংকার, মণি মাণিক্য দ্বারা খচিত অলংকার তারা ধারণ করতেন। তাহলে এই গোপীগণ তারা তো শৃঙ্গার আদি করত নিজের জন্য, নিজের জন্যই শৃঙ্গার করত। শুকমণি বলছেন হেসে, না না পরীক্ষিত এটা তোমার ভুল ধারণা, এই গোপীগণ যে শৃঙ্গার করতেন সে যে একেবারে সুসজ্জিতা হয়ে থাকতেন এটা কৃষ্ণকে দেখানোর জন্য, কৃষ্ণ দেখে সন্তুষ্ট হবেন তার আনন্দ হবে সেজন্যই তো এই গোপিকাগণ তারা শৃঙ্গার করতেন। তার প্রমাণ এই গোপীগণ একমাত্র তাদের উদ্দেশ্য ছিল কৃষ্ণ সুখৈক তাৎপর্য, কৃষ্ণ সুখের জন্য তাদের যাবতীয় সবকিছু করা। তা একবার যখন ভগবান তিনি মথুরা আদিতে গমন করলেন, তার প্রমাণ আছে, তখন অনেক অনেক গোপীরা তাদের গৃহ পরিবারকে ছেড়ে তারা বনবাসিনী হয়ে গেল, তারা বনে বনে বিচরণ করত। যখন উদ্ধবজি মহারাজ তাদেরকে দর্শন করতে এসেছিলেন, তা ব্রজের অনন্ত গোপীরা তারা বনে বনে থাকত, তাদের খাওয়া নেই দাওয়া নেই স্নান নেই, এমনকি নিজের কেশ সেটাও জটায় পরিণত হয়েছিল সমস্ত গোপীর, তারা খাওয়া দাওয়াও করত না, তাদের শরীরগুলো হয়ে গিয়েছিল একেবারে কৃশ দুগলা পাতলা কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছিল। কেন? তারা স্নানও করতেন না। কেন করতেন না? আজ আমাদের প্রাণনাথ আমাদের প্রাণবল্লভ তিনি চলে গিয়েছেন, সুতরাং আমরা কার জন্য শৃঙ্গার করব, কাকে দেখাব, যখন আমাদের সেই প্রাণনাথ আমাদের সেই প্রাণবল্লভ আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গিয়েছে, আমাদের স্নান করেই বাকি লাভ, শৃঙ্গার করেই বাকি লাভ, এই এত সুন্দরভাবে শরীরকে সাজানোও বা কি লাভ, আর আমাদের চুলে চুল জটায় পরিণত হলো তাতেই বা কি অসুবিধা, আমাদের তো আর দেখার কেউ নেই, আমরা কাকে দেখাব। সুতরাং প্রিয় পরীক্ষিত এই ব্রজের গোপীরা তারা যে শৃঙ্গার করত সেটাও গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য, গোবিন্দ যখন চলে গিয়েছিলেন তারা কোনোদিন শৃঙ্গার তো শৃঙ্গার তারা স্নানই করেনি। তাদের কেশকলা প্রত্যেকের জটায় পরিপূর্ণ হয়েছে, সমস্ত শরীর একেবারে ক্ষীণ হয়ে গিয়েছিল। তারা বন থেকে বনান্তরে হে কৃষ্ণ হে মাধব হে গোবিন্দ হে প্রাণনাথ হে প্রাণপতি আমাদের দর্শন দাও, একটি বারের জন্য আমাদের দর্শন দিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো। এই গোপীগীতের ব্যাখ্যা আমাদের টিকাকারগণ অতি অদ্ভুত করেছে, কিন্তু এ তো সর্বত্র পাঠ করাও নিষিদ্ধ। তথাপি এগুলো শ্রবণ করলেও আমাদের পরম মঙ্গল হবে, শ্রবণ মঙ্গল হবে। এই গোপীগণের আমরা ভাবছি যে এই সাধারণ জগতের বোধহয় কৃষ্ণের সঙ্গে মিলন হলে তাদের আনন্দ, কিন্তু এখানে তো সব নিষ্কাম প্রেম তাদের। অতএব গোপীগণে নাহি কাম গন্ধ কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণে যে সম্বন্ধ, তাদের কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য তাদের সমস্ত অভিপ্রায়, এখানে কোনো কাম গন্ধ নেই। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার, তাদের নিজেদের সুখের জন্য তারা কখনো কিছুই করত না। কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য তাদের নানা প্রকার ব্যবহার। কৃষ্ণ বিনা আর সব করি পরিত্যাগ কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, তারা কৃষ্ণ সুখের জন্য সকলকে ত্যাগ করেছে। কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, তাদের কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য তারা যত সব শুদ্ধ অনুরাগ আদি করতেন। সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কামকীড়া সাম্যে তার কই কামনাম। এখানে কাম শব্দটি প্রয়োগ করেছেন যে শব্দটা সংযোজন করার জন্য, বিকল্পে অন্য শব্দ দিলে তার সামঞ্জস্য হতো না। তাই কি বলছেন যে সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কামকীড়া সাম্যে তার কই কামনাম। নিজ প্রিয় সুখ হেতু কামেরও তাৎপর্য, কৃষ্ণ সুখে তাৎপর্য গোপীভাব বর্জ্য। নিজেন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার। তাদের নিজেদের কোন ইচ্ছা নেই, নিজেন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার, তাদের নিজেদের সুখ ছন্দ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তারা কিছু করত না। কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্যই তার সঙ্গে এই নৃত্য গীতাদি। শুদ্ধ প্রেম ব্রজদেবীর কামগন্ধহীন, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিহ্ন। তা গোপীগণের প্রেমটা পরম নির্মল পরম শুদ্ধ পরম বিশুদ্ধ। প্রেম ক্রমে বাড়ে হয় স্নেহ মান ও প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। বীজ ইক্ষু রস গুড় তবে খণ্ড সার, শর্করা সীতা মিস্ত্রি শুদ্ধ মিস্ত্রি আর। ইহা জৈসে ক্রমে নির্মল ক্রমে বাড়ে সাত, রতি প্রেম দিকে তৈছে বাড়ায় আসাদ। তা গোপীগণের প্রেমটা একেবারে সর্বোপরি, এখানে ইহ জগতের যে কামগন্ধ বিন্দু মাত্র এখানে নেই, এখানে সম্পূর্ণ নিষ্কাম এই কৃষ্ণ প্রেম সেটি বর্ণনা করেছে। তা সমস্ত গোপীগণ দেখলেন যে কৃষ্ণ দর্শন দিচ্ছেন না, তা বলছেন হে গোবিন্দ তুমি আমাদের এইভাবে কেন মারতে চাইছো, তোমাকে যদি মারতেই হয় তাহলে সেই বাল রাক্ষসাত, তুমি কত রাক্ষস কত কত বিপদ থেকে আমাদের রক্ষা করেছ, আর তুমি তো সেই বিপদে ছেড়ে দিলেই আমরা এমনিই মরে যেতাম, কিন্তু তুমি আমাদের তোমার বিরহ রূপ মৃত্যুকে আমাদের কাছে কেন পাঠিয়েছ, তুমি কি আনন্দ পাচ্ছ, তোমাকে যদি মারতেই হতো তাহলে তুমি কেন আমাদের সেই সমস্ত রাক্ষস আদি অজগর এই কালীয় নাগ আদি অন্যান্য অসুরদের থেকে আমাদের রক্ষা কেন করেছিলে। সমস্ত গোপীগণ তারা রোদন করছেন এমন ভাবে যা আমার মতো কঠিন হৃদয় ব্যক্তির দ্বারা ব্যাখ্যা করা অসম্ভব। তাদের মহাকারণিক দশা উপস্থিত হয়েছিল। আর এই গোবিন্দ তিনি কিন্তু কোথাও যাননি, তিনি দেখছিলেন এই গোপীগণ আমাকে পাগলিনীর মতো ভালোবাসে, আমার নিঃশুল্ক দাসী তারা, আমার সঙ্গে তাদের কোনো স্বার্থ নেই, কিন্তু আমাকে তারা এত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে এরা। তাই তার লোভ হলো, লোভ হলে পর তিনি রাধা কৃষ্ণ মিলিত বপু হয়ে নবদ্বীপ মণ্ডলে অবতীর্ণ হয়ে তিনি গম্ভীরাতে এসে একান্তে এই গোপী প্রেম কিদৃশ্য গোপী ভাব আশ্রয় করে তিনি শ্রীকৃষ্ণকে চিন্তন করতেন। এটাই হচ্ছে প্রভুর মুখ্য অবতারের হেতু, বাকি সব আনুষঙ্গিক, বাকি সব গৌণ। একসাথে কার্য প্রভু করেন পাঁচ ও সাত, প্রভুরা কি করেন একসঙ্গে অনেক কার্য সিদ্ধ করে চলেন। গোপীদের এই দিব্য ভাব, গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য একেবারে মহালালায়িতা, এই ভাব দর্শন করে গোবিন্দ অপি বিমোহিত, গোবিন্দ পর্যন্ত আশ্চর্যান্বিত হলেন, আমার গোপীগণ আমাকে এত ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, আহা তাহলে আমার মধ্যে এমন কি সম্মোহনী শক্তি আছে, আমি যদি একটু আস্বাদন করতে পারতাম। তাই তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু গম্ভীরাতে বসে তিনি কিভাবে বিলাপ করেছেন, কখনো সমুদ্রকে যমুনা মনে করে, কখনো চটক পর্বতকে গোবর্ধন মনে করে ছুটে গিয়েছেন, কখনো রাধে রাধে বলে গরুর পালের মধ্যে গিয়ে সমস্ত শরীরটা কুর্মের মতো করে ফেলেছেন। চৈতন্য চরিতামৃত দেখলে আপনারা কিঞ্চিত অনুভব করতে পারবেন। তাহলে এই গোপীগণ শ্রীকৃষ্ণকে কত ভালোবাসত, এ কোনো মাপকাঠি নেই যে কত ভালোবাসত, কেউ বলতে পারবে না, কোনো কল্পেই বলতে পারবে না। এই গোপীগণ কৃষ্ণের জন্য, কৃষ্ণ সুখের জন্য তারা নরকেও যেতে রাজি। এই দ্বারকাধীশ ভগবান, দ্বারকাতে তার 16,108 জন মহিষী ছিল এবং সকলেই গুণান্বিতা ছিল, সকলের মধ্যেই ছিল অসাধারণ গুণ, আর তারা সেবা করতেন দ্বারকাধীশ প্রভুকে অনেক সুন্দরভাবে, কোনো প্রকার ত্রুটি থাকত না। তা যখন শ্রী গোবিন্দ তিনি সকালে প্রাতকালে ঘুম থেকে উঠতেন শয্যা থেকে, তখন তিনি সমস্ত শরীরটা একটু মোচড় দিতেন, আর দিয়ে বলতেন হে রাধে হে রাধে। সমস্ত মহিষীগণ দেখতেন আমরা এত সেবা করি, আমরা প্রভুকে এত সেবা যত্ন করি, কিন্তু ওই বনবাসিনী গোয়ালিনীর নাম কেন নেয়। নিত্য প্রতি যখন তিনি নিজের বসে না থাকেন, যেমন ঘুমন্ত অবস্থায় হে রাধে হে রাধে ইত্যাদি, সমস্ত মহিষীরা তাতে বললেন যে প্রভু আমাদের সেবায় কি কোনো ত্রুটি আছে। কারণ হচ্ছে যখন আপনি নিদ্রাভঙ্গ হয় তার পূর্বে আপনি হে রাধে বলে, কেমন যেন আপনার এই রাধেটা ভেতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার মুখ থেকে বেরোয়, প্রভু আমরা কি আপনার সেবার অযোগ্যা। গোবিন্দ কিছুই বলেন না। একবার শ্রী গোবিন্দ তিনি অসুখের ভান করলেন, গোপীদের প্রেমটা কেমন সেটাকে দেখানোর জন্য তিনি অসুস্থ হলেন, দেবর্ষি নারদ এলেন, দেবর্ষি নারদ এসে তিনি জিজ্ঞাসা করলেন, দেবর্ষি নারদকে সমস্ত মহিষীরা ঘিরে ধরলেন, বলছেন দেখো তোমাদের প্রাণনাথের যে অসুখ, সেই অসুখটা কি, সেই অসুখের অসুখটা ঠিক করতে হলে ভক্তদের চরণধুলি লাগবে, এবং সেই ভক্তদের চরণধুলি যদি তোমাদের প্রভুর অঙ্গে মাখিয়ে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। দেবর্ষী নারদ বলছেন, হে মহিষীগণ, আপনারা প্রত্যেকেই তো প্রভুর অর্ধাঙ্গিনী এবং তার একান্তা ভক্ত, সুতরাং আপনি আপনারা প্রত্যেকে আমার এই উত্তরীয় বসনটিতে আপনাদের চরণধুলি পদরজ দেন। সমস্ত মহিষীগণ তারা বলল, না না, এ কি করে সম্ভব? এক তো আমাদের পতি দেবতা, আবার অপর দিকে উনি সাক্ষাৎ ভগবান, এটা মহিষীগণ জানতেন। সুতরাং আমরা, আমাদের তো নরক গতি হবে, আমরা এই কার্য করতে পারব না। হে দেবর্ষে, বরঞ্চ তুমি অন্য কোন উপায় অবলম্বন করো, অন্য ভক্তদের চরণধুলি নিয়ে এসে আমাদের প্রভুর অঙ্গে লাগিয়ে দাও। দেবর্ষী নারদ বললেন, তোমরা অর্ধাঙ্গিনী, তোমরা দিতে পারছো না, অন্য লোকে কেন দেবে, অন্য ভক্তরা কেন দেবে, তাদের কি নরক গতি হবে না? বলছেন, হে দেবর্ষে, আমরা দিতে পারবো না, এক তো উনি সাক্ষাৎ ভগবান, আবার স্বামী এমনি স্ত্রীর কাছে ভগবান, সুতরাং আমরা উভয় দিক থেকে নরকে পতিত হব, সুতরাং আমরা কেউ কোনো অবস্থাতেই চরণ রজ আমরা দিতে পারব না। দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের আদেশে বড় বড় সাধুজনেদের কাছে গেলেন। সাধুজনেরা, তারা তো জ্ঞানী, তারা নারদকে বললেন, হে দেবর্ষে, আপনি আমাদের পরীক্ষা করতে এসেছেন, আমাদেরকে আপনি লজ্জা দিচ্ছেন, আরে ভগবানের কখনো অসুখ হয় কি? আর যদিও এটা লীলা হচ্ছে, তথাপি আমরা কি করে চরণ রজ দিতে পারি? ভগবানের কোনো অসুখ টসুখ হয়নি, এ সমস্ত প্রভুর লীলা, আর মাঝখানে আমাদের কেন অপরাধী করবেন? দেবর্ষী নারদ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে অন্তিমে গেলেন এই ব্রজে গোপীদের কাছে। দেবর্ষী নারদকে দেখে সমস্ত গোপিকাগণ নারদকে ঘিরে ধরল। দেবর্ষী নারদকে বলছেন প্রণামাদি করে, হে দেবর্ষে, হে সাধক, আপনার আগমনের কারণ কি? আমাদের প্রাণনাথ তিনি ঠিক আছেন তো? মুখটা গম্ভীর করে ফেললেন, বলছেন, আমি তো সেজন্যই এসেছি সংবাদটা দিতে। কি হয়েছে, কি হয়েছে আমাদের প্রাণনাথের, আমাদের প্রাণবল্লভের কি অসুবিধা? সে তো রাজা, ভালোই আছে সেখানে। বলছেন, না, তার এক ভীষণ অসুখ হয়েছে, এত বড় অসুখ যে তাকে বাঁচানোই মুশকিল। সে কি কথা, এমন কি অসুখ হয়েছে, তার কি কোনো চিকিৎসা নেই? বলছেন, চিকিৎসা আছে একটা মাত্র। কি চিকিৎসা, কি ঔষধ দিতে হবে? বলছেন, ভক্তের চরণধুলি যদি প্রভুর অঙ্গে লাগিয়ে দেওয়া যায়, তাহলে প্রভু সুস্থ হয়ে যাবে। কিন্তু হে ব্রজদেবীগণ, আমি তার মহিষীদের বললাম, তারা বললেন তাদের অধোগতি হবে, নরক গতি হবে, তারা কেউ দিল না। আমি সমস্ত ভক্তদের কাছে গেলাম, তারা বলছে, না না, আমরা এ করতে পারবো না, প্রভুর অঙ্গে চরণধুলি যদি আমরা দিই, তাহলে আমাদের নরক গতি হবে। কেউ রাজি হল না, তাই আমি অন্তিমে তোমাদের কাছে এলাম, তিনি অসুস্থ, কষ্ট পাচ্ছেন, যদি তোমরা চরণধুলি দাও, তোমাদের চরণরাজ প্রভুর অঙ্গে লাগিয়ে দিলে তিনি সুস্থ হয়ে যাবেন। ব্রজগোপীগণ কৃষ্ণের অসুস্থতার কথা শুনে তারা রুদ্ধমানা হয়ে উচ্চ ঈশ্বরে একসঙ্গে রোদন করতে লাগলেন, আর বলছেন, আহা, আমাদের প্রাণবল্লভের কষ্ট হচ্ছে, আমাদের প্রাণপতির কষ্ট হচ্ছে, হে দেবর্ষে, আমাদের যদি জন্ম জন্মান্তর ধরেও আমাদের নরকে পড়তে হয়, তথাপি আমাদের কোনো আপত্তি নেই, যদি আমাদের পায়ের রস দিয়ে তার অসুস্থতা শেষ হয়ে যায়, তিনি যদি সুস্থ হয়ে যান, তাতে আমরা নরকে যেতেও রাজি। দাও দাও তোমার ওই উত্তরীয় বসনটি। বল ব্রজ গোপিকাগণ কি যায়, বল ভক্তবৎসল ভগবান কি যায়, বল জয় জয় শ্রী রাধেশ্যাম। সমস্ত গোপিকাগণ তারা বলছেন আমাদের প্রভু সুস্থ হয়ে যাবেন, তাতে যদি আমাদের নরক গতি হয় তাতে আপত্তি নেই, আমরা জন্ম জন্মান্তর ধরে নরকে পচে মরতেও রাজি, কিন্তু আমাদের চরণ রজ চরণ ধুলি দিয়ে যদি আমাদের প্রভু সুস্থ হয়ে যান, আমাদের গোবিন্দ সুস্থ শরীর প্রাপ্ত হন, তাহলে আমরা নরকে যেতেও রাজি। তাহলে এই গোপিকাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। দাও দাও নারদ, তুমি তোমার ওই বসনটি আমাদের দাও, আমরা প্রত্যেকেই এই বসনটাকে পা দিয়ে দিয়ে মারিয়ে আমাদের চরণ ধুলি আমরা দিয়ে দিচ্ছি। তাদের নরকে যেতেও ভয় নেই, কেন না কৃষ্ণ সুকৈক তাৎপর্য। এই গোপীগণ নিজের জন্য কিছু করে না, যা কিছু করে গোবিন্দের জন্য করে থাকে। নারদ অবাক, নারদ জানতেন যে একমাত্র গোপীগণই এটা করতে পারে। সমস্ত গোপীগণ তারা রোদন করতে করতে নিজেদের চরণ রজ দেবশ্রী নারদের দেওয়া বস্ত্রে ভালো করে লাগিয়ে দিলেন। দেবশ্রী নারদ তিনি দ্বারকাতে গেলেন, অনন্ত অজস্র 16,108 গোপী মহিষীগণ তারা নারদকে ঘিরে ধরেছে। ভগবান যেখানে শয়ন করেছিলেন অশোকের ভান করে, সেখানে দেবর্ষি নারদ নিজে হাতে কি করলেন, প্রভুর অঙ্গে গোপী চরণ রেণু সর্বাঙ্গে লাগিয়ে দিলেন, প্রভু সুস্থতা প্রকাশ করলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। ভগবান সুস্থ হয়ে গেলেন, ব্রজ গোপিকাদের চরণ রেণুর লাগাতেই গোবিন্দ সুস্থ হয়ে গেল। তখন মহিষীগণ তাদেরকে গোবিন্দ আর বললেন না যে তিনি ঘুম থেকে উঠে হে রাধে কেন করেন। সমস্ত মহিষীরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে চরণ ধারণ করে বলছেন, হে ভগবান, হে দ্বারকাধীশ, হে প্রভু, হে পতি দেবতা, আমরা তোমার অত ভক্ত, অত বড় ভক্ত নই, তোমার শ্রেষ্ঠ ভক্ত ওই গোপীরাই, যারা নিজেদের নরকে যেতেও তারা কুণ্ঠিত হয় না, ভয় পায় না। কেন না আমাদের চরণ রজ দিয়ে যদি আমাদের প্রাণনাথ তিনি যদি সুস্থ হয়ে যান, আমরা নরকেও যেতে রাজি। দেখুন প্রেম ভক্তি কাকে বলে। গোপিকাগণের এই দৃশ্য দেখে গোবিন্দ পর্যন্ত লালায়িত হলেন যে আমিও গোপী হয়ে আস্বাদন করব যে আমি কেমন। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মুখ্য অবতারের হেতু হচ্ছে এটা, বাকি সব গৌণ। জীব উদ্ধার প্রভু সেখান থেকে বসে বসেই করতে পারতেন। শ্রীকৃষ্ণ দেখছেন যে এই গোপীগণ তারা তো যমুনায় একসঙ্গে লম্প প্রদান করে তারা প্রাণ ত্যাগ করতে যাবে যাবে, ঠিক সেমত অবস্থায় যখন গোপীগণ একেবারে দৃঢ় নিশ্চয় করে ফেললেন এই গোপী গীতটি কীর্তন শেষ হল, প্রত্যেকে যমুনার জলে প্রাণ ত্যাগ করবেন, তখন গোপীগণের এই রোদন শ্রবণ করে কৃষ্ণ দর্শনের জন্য তারা অপেক্ষাও করছিলেন যে যদি এবার শ্রীকৃষ্ণ দর্শন না দেয় তাহলে এই প্রাণকে আমরা এখনই বিনষ্ট করে ফেলব। ইতি গোপ্য প্রগায়ন্ত প্রলম্পন্তস্য চিত্রদা রুরুদু সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। সুকমণি বলছেন রুরুদু সুস্বরম রাজন, হে পরীক্ষিত, হে রাজন, যখন গোপীগণ একই সুরে এই গীতকে সমাপ্ত করে রুরুদু সুস্বরম, তারা একই সঙ্গে মুক্ত কণ্ঠে অশ্রু বিসর্জন করতে করতে আকাশের দিকে মুখ করে কৃষ্ণ দর্শন লালসা, কৃষ্ণ দর্শনের লালসা নিয়ে দেখছেন গোবিন্দ আর এলো না, তখন তারা যমুনার মধ্যে লাভ দিতে যাবেন। গোবিন্দ তিনি কি করলেন তৎক্ষণাৎ, তাসাম আবির ভুচ্ছৌরী স্ময়মান মুখম্বুজা
পিতাম্বর ধ্রাহ্রগ্বি সাক্ষান মন্মথ মন্মথ
তাসাম। তাসাম মিন্স সমস্ত গোপিকা গণের মধ্য দেশ থেকে তিনি পিতাম্বর, পিতাম্বর ধ্রাহ্রগ্বি, পিতাম্বর উত্তরীয় বসন্তি পিতাম্বরটি ধারণ করে গোপীদের যেন গোপীদের চোখের জল অশ্রুকে মোচন করবেন এমন ভাব করে তিনি প্রকাশ হলেন। বল রাসবিহারী ভগবান কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে। সমস্ত গোপীগণ যখন কৃষ্ণকে সম্মুখে পেলেন তাদের যেন মনে হচ্ছিল মৃত দেহে প্রাণের সঞ্চার হয়েছে। তারা কি করলেন, কৃষ্ণকে বসার জন্য আসন তো দিয়েছিলেন কিন্তু যখন তিনি দাঁড়িয়েছিলেন কেউ গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গুলি ধারণ করলেন, কেউ হাত ধারণ করলেন, কেউ বাহু ধারণ করলেন, কেউ চরণ ধারণ করলেন, কেউ হাঁটু ধারণ করলেন, কেউ ভগবানের গলদেশে হাত স্থাপনা করলেন। এইভাবে সমস্ত গোপীগণ কৃষ্ণকে দেখে তাদের মনে এক দিব্য আনন্দের সঞ্চার হতে লাগল। কোন কোন গোপীগণ তাদের মধ্যে আবার এখন মান চলে এসেছে, এগুলো প্রেমের সব তাৎপর্য। কোন কোন গোপীগণ নিজের ঠোঁটটাকে কামড়ে দূরের থেকে কোমরে হাত দিয়ে বেঁকে দেখছে, কেন বলছে তোমার কোনো বিশ্বাস নেই তুমি আবার পালিয়ে যেতে পারো, তাই ঠোঁটটাকে কামড়ে ধরে মুখটা বেঁকিয়ে চক্ষুটাকে বক্র করে কৃষ্ণের দিকে দেখছে। আবার কোন গোপী করলেন কি, তিনি কৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে আছেন তার সামনে বসে পড়ে ধ্যানস্থ হলেন, কৃষ্ণের রূপকে দেখে হৃদয়ের মধ্যে নিয়ে তিনি চিন্তা করছেন, এই নটখট কৃষ্ণের কোনো বিশ্বাস নেই আবার যদি ছেড়ে চলে যায় তাই অন্তরে চিন্তা করছেন। সমস্ত গোপীগণ কৃষ্ণের সম্মুখে যে যেমন ভাব, প্রেমের তো অনেক ভাগ রয়েছে, হাজার হাজার ভাগ, উজ্জ্বল নির্মলি আদি অনেক উচ্চস্তরের গ্রন্থ যাতে আমাদের অধিকারই নেই, সেই সমস্ত গ্রন্থের মধ্যে এই প্রেমের যে তাৎপর্য, প্রেমের যে কত প্রকার ভাব তার মধ্যে প্রচুর বর্ণন করা রয়েছে। যে যেমন ঠিক তেমন ভাব পোষণ করতে লাগল। এখানে চন্দ্রাবলী আদিও ছিলেন, চন্দ্রাবলী তিনি ভগবানের দক্ষিণ স্কন্ধকে ধারণ করলেন। এবার সমস্ত গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এবারে মহা নৃত্য কীর্তন প্রারম্ভ হল। আকাশমার্গে কামদেব পর্যন্ত বিমোহিত এবং সমস্ত দেবীদের তাদের বাহ্যিক চেতনাই ছিল না, তাদের শাড়ির অঞ্চল পর্যন্ত বিগলিত হচ্ছিল তাদের নৃত্যকলা দেখে। আকাশস্থিত যে সমস্ত নৃত্যকলাবিদ যারা ছিলেন, গন্ধর্ব গান্ধর্বিকাগণ, কিন্নর কিন্নরীগণ, তারা অবাক, আরে আমরা ভাবতাম এই গোয়ালিনীরা এরা তো মূর্খ সুর্খ কোথায় কিছু জানে না, কিন্তু এমন ছন্দ তাল রাগ রাগিনীর আলাপ তারা করছে, নৃত্য তারা করছে, এগুলো বড় বড় যারা সঙ্গীত বিশারদ নৃত্যকলায় অনেক জ্ঞান তারাও এই প্রকার নৃত্য গীত করতে পারে না। এই ব্রজের গোপীরা কারা এটা যদি জানা যায় তাহলে বোঝা যাবে তাদের কোয়ালিটি কি। এ তো সমস্ত ত্রিকালদর্শী মুনিরাই সিদ্ধত্ব প্রাপ্ত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করে তবেই না এসে ব্রজের এসে গোপেদের গৃহ থেকে গোপীরূপে জন্ম হয়েছে। তাদের থেকে কোয়ালিফাইড বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নয়। তারা তো নৃত্য গীত এ তো তারা স্বাভাবিকভাবেই জেনে এসেছে, কিন্তু এটা তো আমাদের মতন ব্যক্তিরা জানে না, ঠিক তৎপ্রকার দেবতারাও জানে না, গন্ধর্বের লোকেরাও জানে না। তারা দেখে অবাক, তাদের লজ্জা হচ্ছে যে আমরা হলাম সঙ্গীত বিশারদ নৃত্য বিশারদ, কিন্তু আমরা তো এই গোপিকাগণের কাছে এক ক্ষণিকের জন্য নৃত্য করতে পারবো না। সমস্ত গোপিকাগণের কোমরগুলো চিকন, তারা এমন দিব্য নৃত্য করছিল দেখে মনে হচ্ছিল না জানি তাদের কোমরগুলো যাতে ভেঙে না যায়, অতি অদ্ভুত নৃত্য করছিল তারা। এইভাবে প্রত্যেকের নৃত্যকলা দর্শন করে সেখানে কামদেব পর্যন্ত মোহিত হলেন। অনন্ত অনন্ত সমস্ত গীত হয়েছিল, তার সারাংশ ছিল কামবীজ কামগায়ত্রী। আমাদের গোস্বামীগণ বলছেন 101 প্রকার রাগ তারা গেয়েছিলেন, কিন্তু তার সারাংশ কামবীজ কামগায়ত্রী তারা কীর্তন করেছিলেন। এই লীলা দেখার জন্য কৈলাস থেকে মহাদেব ভগবান এলেন। মহাদেব ভগবান তিনি এসে ঘুরঘুর করছেন কোন দিক থেকে ঢোকা যায়, কিন্তু সেখানে প্রবেশের কোনো রাস্তা নেই। সেখানে প্রবেশ করতে হলে গোপী আনুগত্যে প্রবেশ করতে হবে, গোপী আনুগত্য না হলে সেখানে প্রবেশ করতেই পারবে না। মা লক্ষ্মী দেবী তিনি এলেন বেলবনে, বেলবনে এনে এসে তিনি কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছেন। যমুনা বৃন্দাবনে যমুনার পরপারে খানিক দূর হেঁটে গেলেই বেলবন, আপনারা অনেকেই গিয়েছেন হয়তো। মা লক্ষ্মী দেবী তিনি তপস্যা করতে এসেছেন বৈকুণ্ঠ ছেড়ে ব্রজে, কেন না শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্ত হবে। কিন্তু শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে হলে গোপীগণের আনুগত্য বিনা তাকে পাওয়া যাবে না, কোনো অবস্থাতেই পাওয়া যাবে। লক্ষ্মী দেবী তিনি ঐশ্বর্যের দেবী বলে কথা, সমস্ত গোপীরা তারা বলল দেখো মা লক্ষ্মী তুমি ব্রজে এসেছ কিন্তু আমাদের রাধা রানীর আনুগত্য স্বীকার না করলে তুমি তো আমাদের প্রভুকে পাবে না। ঐশ্বর্য যাদের থাকে একটু অহংকারও থাকে, আর তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যের দেবী বলে কথা, অভিমান থাকবে। মা লক্ষ্মী তিনি বলছেন আরে আমি কোথায় সেই বৈকুণ্ঠের দেবী সাক্ষাৎ নারায়ণের সেবিকা, আর আমি হলাম সমস্ত ঐশ্বর্যের মুখ্য দেবী, আমি কিনা এই গোয়ালিনীদের আনুগত্য স্বীকার করব, এটা তো সম্ভব নয়। বলছেন ঠিক আছে তুমি তোমার সম্ভব নিয়ে থাকো। তিনি গোপীদের আনুগত্য স্বীকার করলেন না, মা লক্ষ্মী দেবী গোপীদের আনুগত্য তিনি স্বীকার করলেন না, কেন আমি ঐশ্বর্যের দেবী, আর এই গোয়ালিনীরা কোথায় দুধ দোয়ায় কোথায় এই গোবর থাপে, আমি তাদের আনুগত্য স্বীকার করব না, না এই হবে না, আমি নিজের চেষ্টাতেই তপস্যা করে গোবিন্দকে লাভ করব। তিনি কিন্তু গোবিন্দকে প্রাপ্ত হচ্ছেন না, কেন সেই বেলবনে অদ্যাপিও রমাদেবী তিনি তপস্যারতা, গোপী আনুগত্য বিনা কৃষ্ণকে পাওয়াই যাবে না, তিনি সেখানে এখনো তপস্যা করছেন, জন্ম জন্মান্তর তপস্যা করেও গোবিন্দকে প্রাপ্ত হবেন না। হ্যাঁ পাবেন যদি গোপী আনুগত্য স্বীকার করেন, গোপী ভাবে যদি প্রভুর উপাসনা করে। ভগবান মহাদেব তিনি দেখলেন কি করা যায়, মুখ্য দ্বারে ললিতা বিশাখা আদি সখীরা দণ্ডায়মানা, সেখানে গেলেন। ললিতা সখী বলছেন আরে বাবা কি এই সমস্ত বাঘের ছাল টাল পরে এসেছ, মাথায় সাপ জটা কোথায় যাবে? বলছেন দেবী আমি একটু ভগবানের রাসে যেতাম। বলছেন কোনো অবস্থাতেই না, মাথায় সাপ জটা বাঘের চামড়া পরা এর ভেতরে কোনো পুরুষ প্রবেশ নিষেধ। তা মহাদেব তিনিও ভজনানন্দী, মহাভজনানন্দী, বৈষ্ণবনাম সম্ভব, সমস্ত বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মহাদেব, তিনিও গোপী ভাবেই গোবিন্দের উপাসনা করেন, কিন্তু এখানে প্রবেশ করতে হলে তো ললিতা বিশাখা সখীর অনুমোদন না হলে তা প্রবেশ নিষেধ, প্রবেশ করা যাবেই না, সে মহাদেবী হন আর ব্রহ্মাজীই হন। এখানে গোপীদের আনুগত্য স্বীকার করে ললিতা সতীর কাছে হাত জোড় করলেন, বলছেন হে দেবী ললিতে, তুমি যেভাবেই পারো আমি তোমার আনুগত্যে এসেছি, তুমি আমাকে যেভাবে পারো প্রভুর রাসে আমাকে এক কোণাতে একটু অংশ গ্রহণ করাও। ঠিক আছে, এই ললিতা সখীর যে প্রভাব, যা ব্রহ্মাজির থেকেও আরো ভয়ঙ্কর প্রভাব, ললিতা সখী ইচ্ছা করলে ব্রহ্মাজিত ক্ষিতি অপ তেজ মরু তার বোম দ্বারা আমাদের শরীরকে রচনা করেন, অন্যান্য জীবের শরীর রচনা করেন। আর ললিতা বিশাখা সখী যদি চান তাহলে কোন ভক্তকে দিব্য শরীর প্রদান করার ক্ষমতা রাখে, এত তাদের শক্তি প্রভু দিয়ে রেখেছে তাদের অর্জন করা। ঠিক আছে বাবা পাশে চলো, পাশে গিয়ে তাকে সুন্দরভাবে দেখতে দেখতে গোপী তৈরি করে মহাদেব ভগবানকে রাসের পাশ দিয়ে ভেতরে প্রবেশ করালেন, নাম হল গোপেশ্বর। বলল গোপেশ্বর মহাদেব কি জয়, বলল জয় জয় শ্রী রাধে শ্যাম। মহাদেব ভগবান তিনিও রাসে গিয়ে গোপী হয়ে নৃত্য করতে লাগলেন, রাস দর্শন করতে লাগলেন। সমস্ত আকাশ মার্গে দেবতাগণ দেবীগণ গন্ধর্ব গান্ধর্বিকাগণ কিন্নর কিন্নরীগণ যক্ষগণ মহরগগণ উরগগণ তারা এই নৃত্যকলা দেখে তারা অবাক অতি আশ্চর্যান্বিত। তারা বলছেন আমাদের জন্মই ধিক, আমরা শুধু অহংকার করে বেড়াই, আমাদের থেকে নৃত্য গীত কেউ জানে না, কিন্তু এই ব্রজ গোপীদের চরণের যোগ্যতাও আমাদের নেই। তারা বুঝতে পারলেন গোবিন্দ বন থেকে বনান্তরে অনন্ত কোটি গোপীদের সঙ্গে এই রাসক ক্রীড়া করলেন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পৃথক পৃথক কৃষ্ণ ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছে। অনেকে মনে করেন রাসটা বোধ হয় একটা কৌতুক, কিন্তু না, এটা মহা গম্ভীর রসের আস্বাদন হচ্ছে এই রাস। এই মোটা মাথা দিয়ে মাথা মোটা লোকেদের দ্বারা এই সমস্ত বোঝা বড় মুশকিল। মাথা মোটা মানে ভালো শব্দে স্থূল বুদ্ধি, এটাকে বুঝতে গেলে অনেক জ্ঞানের দরকার, অনেক ভজনের দরকার, সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হওয়া দরকার, তাহলে কিঞ্চিত বোঝা যেতে পারে। তা এই যে রাস হচ্ছিল, এই রাসটা একটা রাত্রি নয়, এই রাত্রের মধ্যে এই পূর্ণিমা রজনীতে অনন্ত রাত এসে মিলে এটাকে মহা দীর্ঘ আকার সৃষ্টি করেছে। আরে কেউ যদি দু ঘন্টা নাচে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই ব্রজগোপীরা ইহ জগতের সময় অনুসারে যুগ যুগ ধরে তারা একই সঙ্গে নৃত্য করেছে, লক্ষ লক্ষ বছর নৃত্য করেছে, কিন্তু তথাপি তারা ক্লান্ত হয়নি। তাহলে তারা কত শক্তি সম্পন্ন! আরে যেখানে বড় বড় মুনি ঋষিরা এক পায়ে দাঁড়িয়ে অনাহারে হয়তো কেউ ক্লিং কেউ শ্রিং কেউ হিরিং ইত্যাদি মন্ত্রের বীজকে লক্ষ লক্ষ বছর ধরে জপ করে সিদ্ধত্ব প্রাপ্ত হয়ে তারাই তো গোপী হয়ে জন্ম নিয়েছে। গোপীরা মানে খেলাধুলা কথা নয়, এদের থেকে যোগ্যতা সম্পন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউই নয়। বহু রজনীর মিলনে এই রাত্রি সমাবেশ হয়েছিল, সমস্ত গোপীগণ তারা মনের হরিষে মনের আনন্দে মহাতৃপ্ত হয়ে এই রাসক্রীড়া থেকে তারা ক্লান্ত হয়ে বিরত হলেন। গোবিন্দকে স্পর্শ করে তারা ক্লান্ত হয়ে গিয়েছেন, তারা বলছেন হে প্রাণনাথ হে প্রাণবল্লভ, তুমি যে আমাদের জন্ম জন্মের যে আকাঙ্ক্ষাকে পূর্ণ করলে এজন্য তোমাকে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম ধন্যবাদ বলে তারা প্রভুকে সম্বোধন করছে। সমস্ত গোপীগণ তারা ক্লান্ত ক্লান্তা শ্রান্তা হয়েছেন। ভগবান শ্রী গোবিন্দ বললেন চলো আমরা প্রত্যেকেই যমুনার জলে অবগাহন করে আমাদের শরীরকে শীতল করে ফেলি। শ্রী গোবিন্দ যুধপতির ন্যায় এই যমুনা মধ্যে প্রবিষ্ট হয়ে সমস্ত গোপীদের সঙ্গে জলক্রীড়া করছেন, স্নান করছে। তারপরে তারা আবার যমুনার তীরে উঠে নিজেদের অঙ্গবস্ত্র পরিবর্তন করে তারা একত্রিত হয়ে বসলেন। শ্রী গোবিন্দ তিনি বলছেন, হে গোপিকাগণ, যাও এবার তোমরা আপন আপন গৃহে ফিরে যাও। এবারে আরেকটি সিদ্ধান্তের কথা, এই ব্রজগোপীদের সঙ্গে কোন ব্রজবাসীদের বিবাহই হয়নি। এই ব্রজগোপীরা তারা যে আপন আপন গৃহ থেকে শ্রীকৃষ্ণ সমীপে এসেছিলেন এটা তাদের গৃহের লোকেরা কেউ জানেই না। এবং এই ব্রজগোপীদের বিবাহ করার মতন যোগ্যতা কোন ব্রজবাসীদের ছিলই না। এমনকি এই ব্রজগোপীদের শ্রীকৃষ্ণ ব্যতি রেখে তাদের যদি কেউ স্পর্শ করত তাহলে সে পুড়ে ছারকার হয়ে যেত। যেমন রাধারানীর কথা, রাধারানীর সঙ্গে আমরা মনে করি আয়ন ঘোষের বিবাহ হয়েছিল, এগুলো তো লীলা মাত্র, কোথায় আয়ন ঘোষ আর কোথায় ভগবান শ্রীকৃষ্ণের একই স্বরূপ অর্ধাঙ্গিনী শ্রীমতী রাধারানীকে সে স্পর্শ করলেও সে মহাপাপে লিপ্ত। এটা লীলাকে, লীলাটাকে পুষ্ট করার জন্য রাধারানীর ছায়া মূর্তির সঙ্গে বিবাহ হয়েছিল আয়ন ঘোষের। আর এখানে যোগ মায়া দ্বারা সম্পূর্ণ লীলাটিকে পরিচালনা করা হয়েছে। যেমন নারদ যদি মাতা জনকী, মাতা সীতাকে যদি স্পর্শ করত তৎক্ষণাৎ সে পুড়ে যেত, এখানেও মায়া সীতাকে, ছায়া সীতাকে হরণ করেছিলেন রাবণ, তা না হলে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হত। তো এখানে বোঝার অনেক কিছু আছে, যদি দুই পাঁচ বছর ধরেও ব্যাখ্যা করা যায় তাহলে তা কখনো শেষ হওয়ার নয়। এ তো আমরা দু ঘন্টায় মাত্র শেষ করছি মুখ্য মুখ্য প্রসঙ্গগুলিকে তুলে ধরে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ব্রজ গোপীরা এবং শ্রীমতী রাধারানী জিউ তাদের কারোই বিবাহ হয়নি। তারা তো ব্রজে এসে জন্ম পরিগ্রহ করেছেন, কেন না গোবিন্দের সঙ্গে মিলিত হবেন। তাহলে গোপীগণের চরিত্র কত মহা সুনির্মল তা ভাষায় বর্ণনা করা যায় না। সমস্ত গোপীগণ প্রাতকাল হলো, হলে গোবিন্দ তাদেরকে বলছেন তোমরা এবার আপন আপন স্থানে ফিরে যাও। আর এই যে রাস হয়েছিল তাদের কিন্তু বাদ্যযন্ত্র পৃথক রূপে ছিল না। বড় আশ্চর্যের বিষয়, তাদের নৃত্যকলার সঙ্গে এই গোপীদের অঙ্গে যে সমস্ত স্বর্ণ মণিমুক্তার আবরণ ছিল সেগুলোই শব্দের কাজ হয়েছে। বলয়ানাং নুপুরাণাং চ যোষিতাম সপ্রিয়ানাম অভূত শব্দস্তু মূল রাসমণ্ডলে, তাদের বলয় চরণের কিঙ্কর বক্ষের সমস্ত অতি মূল্যবান যে সমস্ত হার মালাদি, তাদের কর্ণের কুণ্ডল, এগুলো সংঘাত প্রাপ্ত হয়ে এক দিব্য বাজনা হয়েছিল। এবং সেই সমস্ত বাজনাগুলো তাল, তালের সঙ্গে লয়ের সঙ্গে সমস্ত সকলকে বিদায় দিলেন গোবিন্দ। তারা অনেক কষ্টে, যেতে চাইছিলেন না, গোবিন্দ বললেন না তোমরা যাও। অতি কষ্টে মনোদুঃখ নিয়ে তারা আপন আপন গৃহে ফিরে গেলেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন আমাদের জন্য, যেটা আমরা প্রশ্ন করব সেই প্রশ্নটাই পরীক্ষিত মহারাজ করলেন, হে গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো ভগবান বলে কথা, তিনি তো সবসময় ধর্মকে স্থাপনা করেছেন, তাহলে এখানে পরস্ত্রী স্পর্শ করলেন, তখন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সুকমনি তুলে ধরলেন যে পরস্ত্রী কি করে, তাদের জন্মটাই তো কৃষ্ণের জন্য, এই প্রসঙ্গগুলিকে সুকমনি তুলে ধরেছিলেন। বলছেন প্রিয় পরীক্ষিত, ভক্তিং পরাং ভগবতী প্রতিলব্ধ কামম
হৃদরোগ মাস্য পহিনত্ব চিরেন ধীরা। প্রিয় পরীক্ষিত, এই রাসলীলা যারা শ্রবণ করবে বা ব্যাখ্যা করবে, তাদের জন্ম জন্মার্জিত যে কামনা বাসনা এ দূরীভূত হয়ে যাবে। এই রাসলীলা শ্রবণের এমন মহিমা। পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছিলেন তার সংস্কৃত শব্দে আমরা শ্রবণ করি। সংস্থাপনায় ধর্মস্য প্রসমায় তরস্য চ অবতীর্ণ হি ভগবংশেন জগদীশ্বর। হে গুরুদেব, তিনি এই প্রকার ভাবে লীলা করলেন, এটা কি দোষাবহ নয়? তা এই কথাগুলিকে গোপীদের জন্মটাই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্য সেটিকে বললেন। আর বলছেন, দেখো ভগবান কর্তুম অকর্তুম সমর্থ ভগবান, তা তিনি যেটা করেছেন সেটা সকলের দ্বারা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন, কই কেউ করে দেখা, একটা 5 কিলো রিটি খানিক্ষণ ধরে দেখা, অবস্থা খারাপ হয়ে যাবে। ভগবান 7 ক্রোশ ব্যাপী বিশাল এক পর্বতকে ধারণ করেছিলেন। প্রিয় পরীক্ষিত, সমুদ্র মন্থন কালে প্রথমে গড় হলাল বিষ উৎপন্ন হয়েছিল, মহাদেব এসে সেটাকে পান করে নিল, অন্য কেউ তাকে ওই বিষটাকে স্পর্শ করলেই তার মৃত্যু হত। সুতরাং ভগবান তিনি যা করেছেন সেটা ভগবানের দ্বারাই সম্ভব। তুমি এই প্রকার মনোভাবনা করলে বা কেউ যদি করে তাহলে তার হেতু অপরাধ হবে। সুতরাং এই ভগবানের রাসলীলা এ হচ্ছে অতি পরম শুদ্ধ এবং আমাদের অনেক হিত করে থাকে। তা আমরা অতি সংক্ষেপ আকারে সারাংশ শ্রবণ করে অর্ধকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। আর মাত্র 2টি দিন অবশিষ্ট আছে, আগামী কল্ল এবং আগামী পরশু আমরা এই ভাগবত কথা শ্রবণ করে পাঠের বিরতি দেব। তো আমি প্রথম খুব ছোটবেলা থেকেই সাধুদের মধ্যেই পাঠ করেছি। তা সাধুরা আমাকে আদেশ করে রেখেছেন যে হরি কথার মধ্যে কোনো প্রকার বাইরের কথা বলবে না, তাই আমি তাদের আদেশকে শিরোধার্য করে, আমাদের গুরু মহারাজের আদেশকে শিরোধার্য করে আমি হরি কথার মধ্যে কোনো প্রকার বাজে কথা কোনোদিনই বলি না। এবং আপনারাও আশীর্বাদ করবেন যাতে হরি কথা ছেড়ে বাইরের কোনো কথা আমায় না বলতে হয়। সুতরাং অর্ধকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম, এর পরবর্তী অংশ আমরা আগামী দিন এবং আগামী পরশু দিন শ্রবণ করে পাঠের বিরতি দেব। আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করছি, না এদিক সেদিক আমরা যাচ্ছি না যে একটা প্রসঙ্গ বাদ দিয়ে আরেকটা প্রসঙ্গ, তা নয়, ধারাবাহিক ভাবে আমরা পাঠ শ্রবণ করে আসছি। অত অর্ধকার দিনের পাঠের বিরাম সময় অনুসারে এখানেই দিলাম। বলো জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয় বল রাসবিহারী ভগবান কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় শ্রী ব্রজ গোপিকা গণ কি জয় বেদব্যাস ভগবান কি জয় সুখদেব গোস্বামী পাদ কি জয় পরীক্ষিত মহারাজ কি জয় সুত শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয় সমাগত ভক্ত মণ্ডলী কি জয় সমাগতা মাতৃ মণ্ডলী কি জয় আজকের আনন্দ কি জয় বল জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি